This track was downloaded from FusionBD.com.
Virtual presents Guasha.
এবিসি রেডিও আসা 99.2 শুরু হয়ে গেছে এয়ারথের প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আপনার সাথে আছি আমি শামি। আর এখন এয়ারটেল বন্ধ কানেকশন অন করলে পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। আর কে দেয় এত সব বোনাস একসাথে? দেয় এয়ারটেল। তাই বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা, আর অফার যাতে ভিজিট করুন facebook.com/airtelbuzz। আর আজকে লিসেনারদের জন্য খুবই দারুণ একটি খবর রয়েছে, সেটা হচ্ছে যে আমরা আজকে গল্প শুনব। আমরা আজকে পুরো মানে 11টা থেকে এখন থেকেই একেবারে কুয়াশা শেষ হয় যে পর্যন্ত, সে পর্যন্ত শুধু একজনকে নিয়ে মেরে থাকবো, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। শুরুতে রয়েছে সত্যজিৎ রায়ের ছোট গল্প নরেশ সাহেবের বাংলো, যেটা পড়ে শোনাবে সেতু। আর আমাদের কুয়াশার মেইন যে গল্প আছে সেটা হচ্ছে ফেলুদা। অনেকদিন পর অনেকের রিকোয়েস্টের কারণে আজকে আমরা শুনব ফেলুদার কাহিনী। তো শুরুতে এখন রয়েছে নরেশ সাহেবের বাংলো, সত্যজিৎ রায়ের লেখা, যেটা পড়ে শোনাবে সেতু। প্রথম পর্বটি এখন শুনব, একটা ছোট্ট বিরতিতে ফিরে এসে বাকি পর্ব শুনব, তারপরে আবারও ফিরছি। সঙ্গেই থাকবে না, লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে আপনি যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দিন। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্ট কুয়াশায়।
তারিণী খুলোকে ঘিরে আমরা 5 বন্ধু বসেছি। বর্ষার দিন, সন্ধে হব হব, খুড়োর চা খাওয়া হয়ে গেছে। এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্প শুরু করবেন। খুড়ো এলে সন্ধেতেই আসেন। আর গেলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুড়োর জীবনেরই ঘটনা, কিন্তু সেই ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। খুড়ো বলল, আমি যে সবসময় চাকরির ধান্দায় দেশ বিদেশে ঘুরেছি তা কিন্তু নয়, মাঝে মাঝে রোজগারের উপর বিতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার সেই ছেলেবেলা থেকে। সেইভাবে একবার গিয়ে পড়েছিলাম ছোটনাগপুর, ও অঞ্চলটা আমার তখনও দেখা হয়। আর ওখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা, সেই গল্প আপনাদের বলব বিদেশ। খুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল, কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয়, তাতে কিছু এসে যায় না। কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব উঁচুতে স্থান দেইনি। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। হাজারিবাগে কাউকে চিনি না, আর সেটা আরো ভালো লাগছে, কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন পেঁচাল পাততে একদমই ভালো লাগে না। চুপচাপ একা একা বিছানে শুয়ে কল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যে যেখানে বাঙালি নেই, বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি। যার সঙ্গে প্রথমে আলাপ হলো তার নাম অর্ধেন্দু বসু, তিনি ইতিহাসের লোক, পাবনার একটা জমিদার বংশ, হালদার বংশ, সেটা নিয়েই পড়াশোনা করছেন, ইচ্ছেও আছে বই লেখার। এই বংশ নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এ বংশে মেলে। আমি এই ভদ্রলোককে জিজ্ঞেস করলুম যে এই পরিবার সম্বন্ধে লিখতে আপনার হাজারীবাগ আসতে হলো কেন। ভদ্রলোক বললেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই পরিবারের একজন নাকি হাজারীবাগে একটা বাড়ি করেন, সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে সেটা এখনো বুঝতে পারিনি। এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার। এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এ সম্বন্ধে অনেক কিছু জানতে বাকি। এর পরে সব যেন কেমন ব্ল্যাঙ্ক। আমি জিজ্ঞেস করলাম যে এই নিয়ে হাজারীবাগের বাড়িটা আপনি দেখেছেন? অর্ধেন্দ্রবাবু বললেন,
দেখেছি, কিন্তু সেখানেও এক রহস্য। ওই বাড়িটাকে এখনকার সকলে উল্লেখ করে নরিশ সাহেবের বাংলো, অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি, কিন্তু মহেশ হালদারের পরে বংশটা যে কি হলো সে খবর আমি পাইনি। সম্ভবত মহেশবাবু নরিশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে।
কলকাতায় তাদের কোনো বংশধর নেই? আমি জিজ্ঞেস করলাম। অর্ধেন্দ্রবাবু বললেন,
মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান। তাই তার যদি ছেলে পেলে না থাকে তাহলে হয়তো হালদার বংশ মহলেই শেষ হয়ে গেছে। পোশাকটা আর কোথাও আছে কিনা জানা নেই। আমি শুধু ওই শাখাতে ইন্টারেস্টেড।
এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোন লোকের সন্ধান পাননি হাজারীবাগে?
এখানে আমার সাহেব ভদ্রলোক আছেন, হাজারবাবু এখানেই বাস। তার বয়স কত? 90 হবে। নাম কালীকিঙ্কর বাড়ছে। একবার ভাবছিলাম তার কাছে দিয়ে জিজ্ঞেস করি।
তা চলুন না আজই বিকেলে যাই। কালীকিঙ্কর বাবুকে সবাই ঠেলে তাই তার বাড়িটা বার করতে অসুবিধা হলো না। গিয়ে শুনি যে ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। বুঝে দেখো কিরকম স্বার্থ, 90 বছরে বিকেলে হাঁটা চাই। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন,
আমার কাছে তো বড় একটা কেউ আসে না, তা আপনাদের কোনো প্রয়োজন আছে বুঝি?
আপনি ঠিকই ধরেছেন,
বললেন অর্ধেন্দ্রবাবু।
আমি পূর্বপুরুষের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাদেরই একজন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি হাজারীবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িকে এখানকার লোকেরা নরি সাহেবের বাংলো বলে।
ও তাই বলুন, ওসব হালদার ফালদার জানি না, তারা এখানে এসে থাকতে পারে। আমার বয়স যখন 7 কি 8 বছর বয়স, তখন আমি নরি সাহেবকে দেখেছি ঘোড়ায় চড়ে বেড়াতে। আমার দেখে মাথা হেঁট করে গুড আফটারনুন বলতেন, তবে তার শেষটা জানেন তো।
আমরা দুজনেই মাথা নেড়ে বললাম যে জানি না।
ভদ্রলোক আত্মহত্যা করেন,
বললেন কালী কিঙ্কর বাবু।
কারণ জানা যায়নি, লোকে বলে বাড়িটা নাকি হানাবাড়ি, সাহেবের ভূত দেখা যায় এখন। আমি অবশ্য দেখি দেখিনি, খুব জবরদস্ত সাহেব ছিলেন নরি সাহেব।
তার বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন?
বাড়ি তো এই কাছে।
কালী কিঙ্কর বাবু আমাদের রাস্তা বাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়ল। রাস্তা পেরিয়ে এসে অর্ধেন্দু বাবুকে বললুম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি?
ভদ্রলোক বললেন, দেখেছি বইকি, কিন্তু লোকে ঠিক বলছে কিনা একবার যাচাই করে নিলাম আর কি। তিনি যা বলবেন সে তো আর ভুল বলবেন না।
আমারও যে সেই বাড়িতে দেখার কৌতূহল হচ্ছে।
আসুন না, দেখে দিচ্ছে।
মাথায় টালি বসানো ঢালু ছাদওয়ালা বাড়ি, বাংলায় বলা চলে, যেমন হাজারবাগে আরো দেখা যায়। টালির অধিকাংশ অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁক হয়ে গেছে। চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা, চার পাঁচ বিঘে জমির উপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে, শেষ কবে ছিল তাও কেউ বলতে পারবে না। আমি অর্ধেন্দ্রবাবুকে বললাম, তাই আপনার হালদার বংশের কথা জানি না মশাই, কিন্তু এই নরীর সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। আর সত্যি বলতে কি, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায় তাহলে তো তিনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন, তাই নাকি?
হ্যাঁ, তা অবশ্য ঠিক।
কথাটা অবশ্য খুব জোরের সঙ্গে বললেন না অর্ধেন্দ্র বাবু। বুঝলাম না, তিনি সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের ব্যাপারে খুব উৎসাহ বোধ করছেন না। আমি না হয় ভূতকে তো আখ্যা করি না, কিন্তু সবাই তো সেরকম নয় নাকি? দুটো দিন পেরিয়ে গেল, তিন দিনের দিন আমি অর্ধেন্দ্রবাবুকে বললুম, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে মশাই? আসুন একটা কিছু করা যাক, না হয় বাংলোটা একটু রাত কাটিয়েছি। অর্ধেন্দ্রবাবু একটু চুপ থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে শশী ডাক্তারের বাড়ি, কাল আমি গিয়েছিলাম অবশ্য। তারা বললেন যে নরি সাহেবের বাংলোকে হানাবাড়ি বলা হলেও এখন পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ পায়নি। তবে ওই আড্ডাতেই উত্তর বাবু বলে এক নীলগোষের ভদ্রলোক ছিলেন, তিনি নাকি খুব ভালো ভিডিও। অর্থাৎ তার মধ্যে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলার কথা দিল, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তাও চলে। অন্ধকার ঘরে তেপায় টেবিলের উপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়, কিঞ্চিৎ সময় সাপেক্ষ। আমি বললাম দেখুন কিরকম যোগাযোগ, এই মিডিয়াম পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয় মশাই। আপনি এই উৎপল বাবুকে বলুন আমরা কাল রাত্রে বসছি। জোগাড় করতে পারবেন? আমারও হোটেলের ঘরেই একটা আছে। তাহলে তো কথাই নেই, আসুন লাগে পরে যাক। অর্ধেন্দ্র বাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপল বাবুর আলাপ করিয়ে দিল। সকলের সামনে তাই আর ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যান সেটে আমাদের তিনজনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে বেরিয়ে এসে উৎপল বাবুকে প্রত্যক্ষ দেওয়া হল। ভদ্রলোক এক কথায় রাজি, বললেন বললেন যে নরী সাহেবের বাংলোয় প্ল্যান সেটে করার ওর অনেক দিনের শখ, কিন্তু এতদিন কাউকে সঙ্গী পাননি বলে হয়ে ওঠেনি। তাহলে পরশু বুধবার বসে যাক, কি বলেন? বললেন উৎপল বাবু। পরশু অমাবস্যা, সেই কারণে এই কাজটা হবার সম্ভাবনা রয়েছে। কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করতে ভদ্রলোক বললেন, তিনটে চেয়ার, একটা পেপার টেবিল আর একটা মোমবাতি, ব্যাস। মোমবাতিটা কাজে লাগবে কাজ শেষ হওয়ার পর। আমি আর অর্ধেন্দ্র বাবু দিন থাকতে দুটো সাইকেল রিক্সা করে চেয়ার টেবিল পাঠিয়ে দিয়েছিলাম বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু ঘুরে দেখে নিলুম, বহুকাল কেউ থাকে না, তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোছ করি একটু ভদ্রস্ত করে নিলুম। এটাই বোধ হয় ছিল বৈঠকখানা। আর বাড়িটা ভাড়া দেওয়ার জন্য একটি লোককে জোগাড় করেছিলুম। সে প্রথমে সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল, তারপর হাতে একটা 10 টাকার নোট গুজে দিতেই চুপ হয়ে গেল। আর 10টার একটু আগেই আমরা তিনজন বাড়িটার সামনে জমা ফেলুন। কথা হলো ভূ ফেলে প্রশ্ন করবেন অর্ধেন্দু বাবু। আর উত্তর তো উৎপল বাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাটাই বেরোবে। অবশ্যই যদি সব ঠিক মতো হয়। অর্ধেন্দু বাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক দিয়ে সুবিধা আছে। উৎপল বাবুকে দেখলাম সঙ্গে করে একটা কোট এনেছেন। জিজ্ঞেস করতে বললেন, কোটে কর্পূর আছে, প্ল্যানচিটের ব্যাপারে খুবই সাহায্য করে বিষয়টা। মোমবাতির আলোয় সব তর্জন হলো। তিনজনে পেপার টেবিলের তিন দিকে বসে টেবিলের উপর হাত উপুল করে রাখলাম। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শোষ শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পর বোধ হয় বাতাস থেমে যাওয়ায় আর কোনো শব্দই পেলাম না। অমাবস্যার রাত, তার উপর আকাশে মেঘ, রাস্তায় আলো নেই যে জানালা দিয়ে ঝুঁকবে, তাই ঘরের ভেতর দুর্বেদ্ধ অন্ধকার। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, হঠাৎ অনুভব করলাম টেবিলটা যেন মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো। আমি জানি যে এ ধরনের ব্ল্যাঞ্চেটে সেটা ভূত নামারই লক্ষণ। আমরা টেবিলের উপর থেকে হাত চালাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি যে হাত আর অনর নেই, টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে নামছে। শব্দটা উৎপল বাবুর গলা থেকে বেরোলো। আগে থেকে অর্ধেন্দ্রবাবুকে বলা ছিল, উনি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, উৎপল বাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবি গলায় উত্তর এলো, ইয়েস।
My name is Naresh.
বাকি কথাও ইংরেজিতে হলো এবং নরিশ সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চোস্ত ইংরেজি। আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অর্জুনবাবু বললেন,
এই বাংলোকে তোমার বাসস্থান ছিল?
ইয়েস।
তুমি কি করতে হাজির বাগে?
আমার অভ্রের খনি ছিল।
শহরে কি আরো সাহেব ছিল?
ইয়েস। অভ্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সেই ক্লাবের সভ্য ছিলাম।
এই বাড়িতে কি তোমার আগে হালদার বলে একজন ছিলেন?
হ্যাঁ ছিলেন।
তিনি কি এই বাড়ি তোমাকে দিয়ে যান?
হ্যাঁ।
তারপর কোথায় যান তিনি?
কলকাতায়, সেখানেই তার মৃত্যু।
তুমি কি আত্মহত্যা করেছিলে?
উত্তর আসতে একটু সময় লাগলো।
হ্যাঁ।
কিভাবে?
রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে।
কিন্তু কেন?
আমার আর বাঁচার ইচ্ছে ছিল না।
বুঝেছি, কিন্তু কেন এমন ভাব হলো তোমার?
আজ এই পর্যন্তই থাক, বড় ক্লান্ত লাগছে।
বুঝতে পারলাম যে উৎপল বাবুর আসলেই ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপল বাবুর মাথা হেঁট হয়ে বুকের উপর নিয়ে পড়ছে, কাঁধ ধরে ঝাঁকুনি দিতেই তার জ্ঞান আবার ফিরে এল। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করল,
কেমন হলো? খুব ভালো হয়েছে।
বললেন অর্ধেন্দ্রবাবু, বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখনকার পা চুচিয়ে দিয়ে বাংলাটাকে নরিশকে বিক্রি করে দিয়ে কলকাতা চলে যান, আর সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হলো যে হালদার বংশের ওখানে শেষ। অনেক ধন্যবাদ আপনাকে উৎপলবাবু। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে যেটা আমাকে ভাবিয়ে তুলল। নরিশ সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হচ্ছে না। আমার এখন হালদারের চেয়ে নোটিশের উপরে ঝোঁকটা বেশি। অবশ্য উৎপলবাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর আপনি ঠিকভাবে দিয়েছেন। রাত্রিরে অনেকক্ষণ ভাবলাম ব্যাপারটা নিয়ে, তারপর সকালে উঠে অর্ধেন্দ্রবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আর একবার প্ল্যান সেটি করতে চাই এবং এবার প্রশ্নগুলি করব আমি। অর্ধেন্দ্রবাবু বললেন,
আমার আপত্তি নেই, তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর কি নতুন তথ্য জানার আশা করছেন তা আমি ঠিক বুঝতে পারছি না।
আমি বললাম, সত্যি বলতে কি, আমি নরিশ সম্বন্ধে আর কিছু জানতে চাই। লতিকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হলো আমার। উৎপল বাবু আমার প্রস্তাবে রাজি হলেন। আমরা আবার 10টার সময় সাহেবের বাংলাতে জমায় তুলুম। আমি উৎপল বাবুকে ছাট করে বললুম যে আজ তো অমাবস্যা নয়, প্ল্যান্টের ঠিক মতো হবে তো নাকি? উৎপল বাবু বললেন,
মনে হয় তো হবে, এ ভদ্রলোকের আত্মা বেশ সহজে ধরা দেয়, বুঝতে পেরেছেন?
অরিন্দ্রবাবু বললেন,
আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে।
আমরা সোয়া 10টার মধ্যে তৈরি হলাম। 15 মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উত্তল বাবুর গলা থেকে আর শব্দ শুনে বুঝলাম যে তাহাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিশের কণ্ঠে সে উত্তর এলো,
ইয়েস।
আর ইউ মিস্টার নরিশ?
ইয়েস।
মিস্টার নরিশ, তোমাকে বিরক্ত দুবার করেছি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলিনি, তাই আবার তোমাকে ডাকলাম।
কি প্রশ্ন?
তোমার জীবনের উপর এতটা বিতৃষ্ণা কেন এলো, কেন আত্মহত্যা করলে? একটুক্ষণ কোনো কথা নেই, তারপর ইংরেজিতে উত্তর এলো,
আমাকে প্রচন্ডভাবে অপমান করা হয়েছিল।
কে করেছিল অপমান?
মেজর থমসন।
ঘটনাটা কোথায় হয়?
আমাদের ক্লাবে।
কিন্তু অপমানের কারণটা কি?
তাহলে অনেক কথা বলতে হয়।
বলুন, আমরা শুনতে এসেছি।
আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর থমসন শুনে ফেলেছিলেন।
তাতে কি হলো?
তাতে তিনি বুঝিয়ে ফেলেছিলেন যে আমি সাহেব নই।
আপনি সাহেব নন?
না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ নীল, আর গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রীদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারোর বোঝার সাধ্য ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরিশ নাম নিয়ে ক্লাবে ঢুকে পড়েছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম, তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাঠি মেরে বার করে দেয়।
আসলে তুমি কি ছিলে?
আমি ছিলাম বাঙালি, আমার নাম ছিল নরেশ, নরেশ থেকে নরেশ।
আমি যেন হঠাৎ চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললুম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে?
আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খুনির ভার আমার উপর দিয়ে কলকাতায় চলে যান, সেখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করি, আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। আজ তাহলে আমি আসি, কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আমারও অনেক হালকা লাগছে, একদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছি, আর সাহেব সে যে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি।
মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না, আর অর্থেন্দ্রবাবুর হালদার বংশের ইতিহাস শেষ পর্ব শেষ হল। তবে এটা বুঝতে পারলাম যে উৎপল বাবুকে না পেলে মিস্টার নরিশের রহস্য রহস্য থেকে যেত।
Presents Kuasha.
চলছে একটা প্রেজেন্ট কুয়াশা, সাথে আছে শারমিন, আর এতক্ষণ শুনছিলাম সত্যজিতের লেখা গল্প নরেশ সাহেবের বাংলো, যেটা পড়ে শোনালো সেতু। আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর জানিয়ে দেবো আবারও, এয়ারটেল বন্ধ কানেকশন অন করলে পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। বোনাস পেতে এখনই রিচার্জ করুন 19 টাকা, আরও অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbus। ইতিমধ্যে অনেক বন্ধু যোগ দিয়েছে আমার সঙ্গে 2221-এ SMS পাঠিয়ে। কিন্তু SMS পড়বার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি কি করে SMS পাঠাবেন। মেসেজ অপশনে গিয়ে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন 2221-এ নাম্বারে। শুরুতেই আমার সঙ্গে ছিল মাহমুদুল আমিন ইকতার, গাজীপাড়া সন্দীপ থেকে লিখেছে, আপু এই গ্রীষ্মের তীব্র তাপদাহে কুয়াশা কথাটি শুনলেই অবিশ্বাস্য মনে হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। সেলিম রেজা লিখেছে সাগর দিঘি থেকে, হাউ আর ইউ? আই এম ফাইন সেলিম। আরো লিখেছেন, আমি অনেক দিন পর শুনছি, আশা করি ভালো হবে, বাট একা একা ভয় করছে। কুয়াশা শুনতে একা একা ভয় করছে, ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর শ্যামিন আপু, আমি বিপু, তোমার নিউ ফ্রেন্ড রাজুকে পড়ি, 30 তারিখে আমার প্রি টেস্ট, দোয়া করো আমার জন্য। লাভ ইউ আর লট আপু, কুয়াশা রক্স, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট, তোমার পরীক্ষা খুব ভালো হবে। অন্তু দেবনাথ বুড়িঘাট থেকে লিখেছে, আপু কুয়াশা আজ ভয়ানক হবে। চাঁদপুর থেকে SM আলাউদ্দিন লিখেছেন, আপু গল্প শুরু করো না প্লিজ, আপু আজ সহ্য হচ্ছে না প্লিজ। ঘুটঘুটা অন্ধকার হলে আকাশের নিচে, অন্ধকারে আই এম সরি, খোলা আকাশের নিচে বসে আছি না খেয়ে দুজনে, আমি এবং আমার ওয়াইফ। ইমন লিখেছে মোহাম্মদপুর থেকে, হাই শামিন আপু, হাই ইমন। তুষার টঙ্গি থেকে, আপু আমি তোমার নতুন ফ্রেন্ড, আমাকে ওয়েলকাম জানাও, ওয়েলকাম তুষার। প্রীতু লিখেছে চিটাগং থেকে, হাই শামিন আপু, কাল আমার বার্থডে, আমার সেই ফেভারিট বান্ধবী, কি বাকিটা কি লিখেছে আসেনি বাকিটা, এনিওয়েজ অ্যাডভান্স হ্যাপি বার্থডে। কাউখালি থেকে কেবরিয়া লিখেছে, কুয়াশা না শুনলে সোমবার রাতে আমার ঘুমই আসে না, লাভ কুয়াশা, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান চিটাগাং থেকে, হাই আপু, হাউ আর ইউ? আই এম ফাইন আরিয়ান। আর লিখেছে, কুয়াশা শুনে খুব ভালো লাগছে, থ্যাংকস শ্যামিন আপু, আর আমার ফ্রেন্ড কাজলও শুনছে, অনেক ধন্যবাদ কাজলকে এবং তোমাকে। আর সাজিদুল ইসলাম বুড়িঘাট থেকে লিখেছে, আপু কেমন আছেন? আপু অনেকদিন কুয়াশা শুনতে পারিনি, আজ হয়তো ভালো হবে। আর আরো যারা লিখেছেন অপেক্ষা থাকবেন, এখন চলে যাবো রাত 12টার খবর শুনতে, ফিরে এসে শুনবো কুয়াশার মূল কাহিনী, যেটার কথা আগে থেকে বলেছি এবং আরো লিখবার আরেকবার লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি। যে কোনো মোবাইল থেকে মেসেজ পাঠাবেন, মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে 221-এ পাঠিয়ে দেবেন। আর যে সাবিন আছে আপনার সঙ্গে, আমি শারমিন, আর আপনি শুনছেন এপিসোড রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত সময়ের, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী যখন আমরা সম্প্রচার করবো, সেটা হচ্ছে এখন। আর আজকের কুয়াশার মূল কাহিনী হচ্ছে সব পাঠকের, সব বয়সের প্রিয় চরিত্র, প্রিয় গোয়েন্দা কাহিনী ফেলুদার গল্প। আর লিখেছেন সত্যজিৎ রায়। আর আজকে আমরা যে কাহিনী শুনবো ফেলুদা, সেটা হচ্ছে গোরস্থানের সাবধান। এটা আমরা মুভিও দেখেছি, কিন্তু রেডিও ভার্সন আমার মনে হয় আগে কেউ কখনো শুনিনি, প্রথম এপিসোড রেডিওতে আপনি শুনবেন। এবং যারা আছেন প্লিজ আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, তারপর শোনাবো গল্পের পরের পর্ব, সঙ্গেই থাকবেন। আর আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশায়। আর যাবার আগে, শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার, এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। আর এত বোনাস পেতে এখন রিচার্জ করুন 19 টাকা, আর অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbase। সঙ্গে থাকবেন। রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলির লেখা গল্প থেকে বম্বের ফিল্ম পরিচালক পুলক ঘোষালের তৈরি ছবি কলকাতার প্যারাডাইস সিনেমার জুবিলি করার ঠিক 3 দিন পর বিকেলবেলা উৎকট সারেগামা হর্ন বাজিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মার্ক টু অ্যাম্বাসেডার গাড়ি ফেলুদাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। জানত যে লালমোহন বাবু একটা গাড়ি কেনার তাক করছে, কিন্তু ঘটনাটা যে এত চট করে ঘটে যাবে এটা ভাবিনি। অবশ্যই শুধু যে গাড়ি কেনা হয়েছে তা নয়, তার সঙ্গে একটি ড্রাইভারও রাখা হয়েছে, কারণ লালমোহন বাবু গাড়ি চালাতে জানেন না, এমনকি শেখার ইচ্ছেটাও নেই। সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে দিতে লালমোহন বাবু একটা ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নেমে ঝুঁকির কোচায় পা আটকে খানিকটা বেসামাল হলেও তার মুখ থেকে হাসিটা গেল না। ফেলুদা কিন্তু গম্ভীর। তিনজনে ঘরে এসে বসার পর সে মুখ খুলল।
আপনার ওই বিটকেল হর্নটা পাল্টিয়ে সাধারণ সভ্য হর্ন না লাগানো পর্যন্ত রজনী সেন রোডে ও গাড়ির প্রবেশ নিষেধ।
আমি জানতুম ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, যখন ডিমনস্ট্রেট করলে না তখন লোভ সামলাতে পারলুম না, জাপানি জানেন তো।
কান ফাটানি হাড় জ্বালানি, আপনার উপর হিন্দি ফিল্মের প্রভাব এতটা ঝটিতে পড়বে সেটা ভাবতে পারিনি, আর রংটাও ইকুয়ালি পীড়াদায়ক, মাদ্রাজি ফিল্ম মার্কা।
দোহাই মিস্টার মিত্তির, হর্ন আমি কালই চেঞ্জ করছি, কিন্তু রংটা রাখতে দিন, এই গ্রিনটা বড় সুদিন, ওটা এখন বাদ। আগে চলুন একটিবার চক্কর মেরে আসি, আপনাকে আর তপেশবাবুকে না চড়ানো অবধি আমার ঠিক ওই স্যাটিসফ্যাকশন হচ্ছে না, বলুন কোথায় যাবেন?
তপসিকে একবার চার্ণকের সমাধিটা দেখে আনবো ভাবছিলাম।
চার্ণক? চপ চার্ণক?
না।
তবে চার্ণক আরো আছে নাকি?
আরো নিশ্চয়ই আছে, তবে কলকাতার প্রতিষ্ঠাতা চার্ণক একজন।
তাই তো, মানে?
মানে তার নাম জব নয় যোগ, জব হলো কাজ চাকরি আর যোগ হলো নাম। যে ভুলটা পাঁচজনে করে সে ভুলটা আপনি করবেন কেন?
এখানে বলে রাখা ভালো, ফেলুদার লেটেস্ট নেশা হলো পুরনো কলকাতা। গত 3 মাসে এই নিয়ে যে কত বইও পড়েছে, ম্যাপ দেখেছে, ছবি দেখেছে, তাই আত্মা নেই। আর এর বেশিরভাগটাই হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুটো দুপুর কাটিয়ে। ফেলুদা বলে দিল্লি আগ্রার তুলনায় কলকাতা খোকা শহর হলেও এটাকে উড়িয়ে দেওয়া মোটেও ঠিক নয়। এখানে তাজমহল নেই, কুতুব মিনার নেই, যোধপুর জয়সলমীরের মতো কেল্লা নেই, বিশ্বনাথের গলি নেই, এসবই ঠিক। কিন্তু ফেলুদার ভাষায় একটা সাহেব মশা মাছি সাপ ব্যাঙ বন বাজারে ভরা মাছের এক প্রান্তে গঙ্গার ধারে বসে ভাবল সেখানে সে কুঠির পত্তন করবে, আর দেখতে দেখতে বন বাজার সাফ হয়ে গিয়ে সেখানে দালান উঠল, রাস্তা হলো, রাস্তার ধারে লাইন করে গ্যাসের বাতি বসল, সেই রাস্তায় ঘোড়া ছুটল, পালকি ছুটল, আর 100 বছর যেতে না যেতেই গড়ে উঠল এমন একটা শহর যার নাম হয়ে গেল সিটি অফ প্যালেসেজ, বিবিদিবাগ, যার নাম ছিল ডালহৌসি স্কোয়ার। সেই বিবিদিবাগে 200 বছরের পুরনো সেন্ট জনস চার্চের কম্পাউন্ডে কলকাতার প্রথম ইটের বাড়ি যোগ চার্ণকের সমাধি দেখে লালমোহন বাবু যদিও বললেন থ্রিলিং, তবু তপসের মনে হলো সেটা আকাশে মেঘের ঘনঘটা আর সেই সঙ্গে একটা গুরু গম্ভীর গর্জনের জন্য। সমাধির গায়ে একটা মার্বেল ফলকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভদ্রলোক বললেন,
এ তো দেখছি যৌবন মশাই, যোগ ব্যাপার কি বলুন তো?
যোগ হলো যোগের ল্যাটিন সংস্করণ, পুরো লেখাটা ল্যাটিন, এটা বুঝতে পারছেন না?
ল্যাটিন ফ্যাটিন জানি নি মশাই, ইংরেজি নয় সেটা বুঝতে পারছি, নামের উপর ডি ও এম, এটা লেখা কেন?
ডি ও এম হচ্ছে ডমিনাস অমনিয়াম ম্যাজিস্টার, অর্থাৎ ঈশ্বর সকলের কর্তা, আর তার নিচে যে কথাগুলো রয়েছে তার একটার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করে, মর্ম, মর্মশোধ জানেন তো, সেই মর্মর আর এই মর্মর একই জিনিস, মানে মার্বল। আর আরো মজা হচ্ছে এই যে মর্মর কথাটি সংস্কৃত নয় ফরাসি, অথচ সৌধ হল সংস্কৃত। এইভাবে সংস্কৃত ফরাসি সংস্কৃত আরবি আমরা দিব্যি জোড়া লাগিয়ে চালিয়ে দিই, যেমন
লেকচার শেষ হলো না, কারণ কথা নিয়ে বার্তা নিয়ে উঠলো এমন এক ধুলো ঝড়, ওরা পড়ে কি মরে করে লালমোহন বাবু সবুজ অ্যাম্বাসেডরে গিয়েছিল। ড্রাইভার হরিপদ বাবু গাড়ি ছুটিয়ে দিলেন এসপ্লানেডের দিকে। ধুলোর জন্য শহীদ মিনারটা দেখা যাচ্ছে না, হাওয়ার তেজ কত তাও বোঝা যাচ্ছে না, কারণ জানালার কাজ তুলে দেওয়া হয়েছে। বাসটিকে কাছাকাছি গিয়ে দেখা গেল ট্রাম বন্ধ, কারণ একটা দেবদারু গাছ ভেঙে লাইনের উপরে পড়েছে। ফেলুদার খুব ইচ্ছে ছিল পাঁচটিকে গোরস্থানটা দেখে দেবে, কিন্তু সেটা আর হলো না এই ঝড়ের জন্য। যদি ওরা যেত তবে হয়তো একটা ঘটনা চোখের সামনে দেখতে পেত, যেটার বিষয়ে পরদিন সকালে কাগজে বেরিয়েছে। 24 জুনের এই প্রলয়ঙ্কর ঝড়ে সাউথ পার্ক স্ট্রিটের গোরস্থানে একটা গাছ ভেঙে পড়ে নরেন্দ্রনাথ বিশ্বাস নামে প্রৌঢ় ভদ্রলোক গুরুতরভাবে জখম হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য তিনি সন্ধ্যাবেলা এই আদিকালের গোরস্থানে কি করছিলেন সে খবর কাগজে লিখিনি। পরদিন সকাল আর দুপুরের অর্ধেকটা বাদলার উপর দিয়ে গেল। ফেলুদা কোত্থেকে জানি একটা 1932 সালে ক্যালকাতা অ্যান্ড হাওড়ার ম্যাপ জোগাড় করেছে, সেটাকে মাটিতে বিছানোর জন্য টেবিল চেয়ারের সব ছেলে দেয়ালের গায়ে লাগিয়ে দিয়ে মেঝের মাঝখানে 6 ফুট বাই 6 ফুট জায়গা করতে হলো। ম্যাপের উপর হামা গুড়ি দিয়ে ফেলুদার টপসে কলকাতা রাস্তাঘাট দেখছে। আর ঠিক এমন সময় জটাই মিলে তাকে নিয়ে চা খেয়ে তিনজন বেরিয়ে পড়ল। গোরস্থানে যখন পৌঁছল তখন জটায়ুকে দেখে বোঝা গেল তার স্বাভাবিক ফুর্তির ভাবটা যেন একটু কম। ফেলুদা তার দিকে জিজ্ঞাসা দৃষ্টি দিতেই তিনি বললেন,
পালক সাহেবকে কবর দিতে দেখেছিলাম 31-এ রাঁচিতে। কাঠের বাছুটা গর্তে নামিয়ে যখন তার উপর ওই চাবড়া চাবড়া মাটি ফেলে না, কে বিভৎস শব্দ মশায়!
সে শব্দ এখানে শোনার কোনো সম্ভাবনা নেই। এই গোরস্থানে গত 1600 বছর কোনো মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হয়নি। তবে হ্যাঁ, সমাধির গায়ে মার্বেলের ফলকগুলো দেখছেন, এরকম দারোয়ানহীন গোরস্থান থেকে এই ইটালিয়ান মার্বেল ফলকগুলো খুলে নিয়ে বাজারে বিক্রি করলে বেশ দুপয়সা আসে। দারোয়ান
জি বাবু,
কাল এখানে একজন বাঙালি বাবু জখম হয়েছে, মাথায় কাটা।
হ্যাঁ বাবু,
সে জায়গাটা দেখা যায়?
উদার হ্যাঁ বাবু।
ওরা তিনজন ঘাস গজিয়ে যাওয়া বাঁধানো রাস্তাটা দিয়ে এগিয়ে গেল। দুদিকে সমাধির সারি, তার এক একটা 12-14 হাত উঁচু। দামের কিছু দূরে একটা সমাধি তার 3 তলা বাড়ির সমান উঁচু। প্রত্যেকটা সমাধির গায়ে সাদা বা কালো মার্বেলের ফলকে মৃত ব্যক্তির নাম, জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ, আর সেই সঙ্গে আরো কিছু লেখা। কয়েকটা ফলকে অল্প কথা জীবনী পর্যন্ত লেখা আছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে একই নামের বেশ কয়েকটা সমাধি রয়েছে, বোঝাই যাচ্ছে সবাই একই পরিবারের লোক। রাস্তার শেষ মাসে পৌঁছে বোঝা গেল গোরস্থানটা কত বড়। পাঁচটিতে ট্রাফিকের শব্দ এখানে ক্ষীণ হয়ে এসেছে। ফেলুদা পরে বলেছিল এখানে নাকি 2000-এর বেশি সমাধি আছে। লালমোহন বাবুর লোয়ার সার্কুলার রোডের দিকটায় গোরস্থানের গায়ে লাগে একটা ফ্ল্যাটবাড়ি দেখিয়ে বললেন ওকে 1,00,000 টাকা দিলেও নাকি উনি ওখানে থাকবেন না। গাছ যেটা ভেঙেছে বলে কাগজে বেরিয়েছে সেটা আসলে শাখা প্রশাখা সমেত একটা প্রকাণ্ড আম গাছের ডাল, সেটা পড়েছে সমাধির বেশ খানিকটা ধ্বংস করে। এছাড়া আরো অনেক ডালপালা চারদিকে ছড়িয়ে আছে। যে সমাধিটার উপর ডালটা পড়েছে সেটা অন্যগুলোর তুলনায় বেটে লালমোহন বাবুর কাঁধ পর্যন্ত আসবে বড় জোর। বোঝা যায় এমনিতেও সেটার অবস্থা বেশ কাহিল ছিল। যেদিকে ডালের ঘা লাগেনি সেদিকটা ফাটল ধরে চৌচির হয়ে গেছে, পলেস্তরা খসে ইট বেরিয়ে আছে, ঘা লাগার দরে শ্বেত পাথরের ফলকটাও ভেঙেছে, তার খানিকটা সমাধির গায়ে এখন লেগে আছে, বাকিটা 8-10টা টুকরো হয়ে ঘাসের উপর পড়ে আছে। বৃষ্টি হয়ে চারদিকটা এমনিতে জল কাদায় ভরা, কিন্তু এখানে যেন কাদাটা অন্য জায়গার চেয়ে একটু বেশি।
আশ্চর্য, গড কথাটা কিন্তু এখনো সমাধির গায়ে লেগে আছে।
শুধু গড নয়, তার নিচে শালের অংশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই?
1-8-5 তারপর ভাঙা, বোঝাই যাচ্ছে এই গড হলো ঈশ্বর সকলের কর্তার গড।
তাই কি? আপনি অন্য সমাধিগুলো বিশেষ মন দিয়ে দেখেননি দেখছি। দেখুন না ওই পাশেটার দিকে, লক্ষ্য করুন, নামের নিচেই আসছে শাল ও তারিখ, বেশিরভাগ ফলকেই তাই। আর গড কথাটা অন্য কোনো ফলকে দেখছেন কি?
এই পদটুকু আসার মধ্যে আমি নিজেই অন্তত 30টা ফলকের লেখা দেখেছি, কিন্তু কোনোটাতেই গড দেখিনি।
তার মানে বুঝছি গড হলো মৃত ব্যক্তির নাম।
গড কারোর নাম হয় বলে আমার মনে হয়, যদিও ঈশ্বর বা ভগবান নামটা হিন্দুদের মধ্যে আছে। লক্ষ্য করুন, গড এর জি এর বাঁ দিকে ইঞ্চিখানেক ফাঁক দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে ও গায়ে গায়ে অন্য কোনো অক্ষর ছিল না, কিন্তু ডি এর ডান দিকটায় কোনো ফাঁক আছে কিনা বোঝাই যাচ্ছে না, কারণ সে জায়গায় পাথরটা ভেঙে পড়ে গেছে। আমার ধারণা এতে যার কবর তার পদবীর প্রথম তিনটি অক্ষর হলো জি ও ডি, যেমন গডফ্রি বা গডার্ড।
সে তো পাথরের টুকরোগুলো জড়ো করে পাশাপাশি।
ব্যাপারটা কি, এখানে গর্তইলা কোথেকে?
কেমন যেন খটকা লাগছিল, ভাঙলো আম গাছ সঙ্গে জাম কাঁঠাল কি করছে তাই ভাবছিলাম।
কি একটু বাড়াবাড়ি মশাই।
তোকে খুব সাবধানে ডালপালাগুলো সরাতো।
আর ফেলুদা গর্ত বাঁচিয়ে জায়গাটা পরিষ্কার করতেই বেশ বোঝা গেল কবরের পাশটায় হাতখানে গভীর খালের মতো রয়েছে। সেটা আগেই ছিল না সম্প্রতি কেউ খুঁড়ে করেছে সেটা ফেলুদা বুঝে থাকলেও আমি বুঝলাম না। ফেলুদা এবার মার্বেলের টুকরো করে মন দিল, দুজন মিলে 11টা টুকরো জড়ো করে মিনিট দশেক ঘাসের উপর জিগসো পাজল খেলে সেগুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিলাম। তার ফলে যে জিনিসটা দাঁড়ালো, সেক্রেট অফ দ্য মেমোরি অফ থমাস ডট 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 উইন ওবিটি 24th April 8AET180...
গডউইন, থমাস গডউইনের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে। ওবিটি হল ওবিচেস অর্থাৎ মৃত্যু, আর এইটি হল স্যাটেন অর্থাৎ বয়স। এখন কথা হচ্ছে মানি ব্যাগ কোথায় পেলি ওটা? কিন্তু
লালমোহনবাবুর বাঁ হাতে একটা কালো রঙের মানি ব্যাগ, আর ডান হাতে 3-10, 1-5 আর 1-2 টাকার নোট। টাকা এবং ব্যাগ দুটোর অবস্থাই বেশ শোচনীয়। এছাড়াও ব্যাগ থেকে 4 রকমের জিনিস বের হল। 1, 1 বছর ভিজিটিং কার্ড, যাতে ইংরেজিতে লেখা MM বিশ্বাস, ঠিকানা টেলিফোন নেই। 2 নম্বরটা হলো 2টো খবরের কাগজের কাটিং, একটাতে সাউথপোর্ট স্ট্রিটে গোরস্থান প্রথম যখন খুললো তার খবর, আর আরেকটাতে আজকাল যাকে শহীদ মিনার বলা হয় সে অক্সারলনী মনুমেন্ট তৈরি হওয়ার খবর। আর 3 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক কোম্পানির একটা 12.50 টাকার ক্যাশ মেমো। আর 4 হল 1 টুকরো সাদা কাগজ, যাতে ডট পেনে ইংরেজিতে কয়েকটা লাইন লেখা। লেখার মাথা মুন্ডু কিছুই বোঝা গেল না, যদিও ভিক্টোরিয়া নামটা পড়া যাচ্ছিল।
অট্টালনী মনুমেন্ট নিয়ে যে একটা লেখা দেখলুম সেদিন কাগজে, আর যতদূর মনে পড়ছে লেখকের পদবী ছিল বিশ্বাস। হ্যাঁ বিশ্বাস, কারেক্ট।
কোন কাগজ?
হয় লেখনী না হয় বিচিত্র পত্র, ঠিক মনে পড়ছে না, আমি বাড়ি গিয়ে চেক করবো।
জটায়ুর স্মরণশক্তি তেমন নির্ভরযোগ্য নয় বলেই আর কিছু না বলে ফেলুদা মানিব্যাগটা পকেটে পুরে নিল। এরপর মিনিট 5 ধরে কবরের আশপাশটা ভালো করে দেখে আরো দুটো জিনিস পেয়ে সেগুলো পকেটে পড়ল। সে দুটো হচ্ছে একটা ব্রাউন রঙের কোটের বোতাম আর একটা নেতিয়ে যাওয়া রেসের বই।
চল দারোয়ানের সাথে একবার কথা বলে বেরিয়ে পড়ি। আবার মেঘ করল।
ব্যাগটা কি ফেরত দেবেন?
অবশ্যই, কোন হাসপাতালে আছে খোঁজ খবর নিয়ে কাল একবার যাব।
আর সে লোক যদি মরে গিয়ে থাকে?
সেই অনুমান করে তার প্রপার্টি আত্মসাত করা যায় না, সেটা নীতি বিরুদ্ধ। আর 37 টাকায় ব্লু ফক্সে তিনজনের চা স্যান্ডউইচের বেশি কিছু হবে না, সুতরাং আপনি ডিনারের আশা ত্যাগ করতে পারেন।
খানিক দূর যেতেই একটা গম্বুজওয়ালা সমাধির সামনে ঘাসে পড়ে থাকা একটা পুরনো ইটের উপর একটা সিকি খাওয়া জ্বলন্ত সিগারেট থেকে সরু ফিতের মতো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে। ফেলুদা এগিয়ে গিয়ে 2 ইঞ্চি লম্বা সিগারেটটা তুলে নিয়ে মন্তব্য করল,
গোল্ড ফ্লেক।
বাড়ি চলুন,
একবার খুঁজে দেখবো লোকটা আছে কিনা।
সে যদি থাকতো তাহলে সিগারেট হাতে নিয়েই থাকত, কিংবা হাত থেকে ফেলে পা দিয়ে মারিয়ে নিতে লিখত। আধা অবস্থায় ভাবে ফেলে যেত না। সে লোক পালিয়েছে, এবং বেশ ব্যস্তভাবেই পালিয়েছে।
দারোয়ান ঘরে ছিল না। মিনিট থেকে অপেক্ষা করার পর সে পশ্চিম দিকের একটা ঝোপের পেছন থেকে বেরিয়ে হেলতে দুলতে এগিয়ে আসলো। তাকে জিজ্ঞেস করাতে সে বলল, যার উপর গাছ পড়েছিল তাকে জখম অবস্থায় সেই প্রথম দেখেছে। দারোয়ান ভদ্রলোকের মুখ চিনল, কারণ উনি নাকি সম্প্রতি আরো কয়েকবার এসেছেন গোরস্থানে, আর একটু বেশি কাউকে আসতে দেখেন। সে কেটের কাছে ছিল না, পানি খেতে গিয়েছিল। ফেলুদাদেরও মনে হচ্ছিল এই গোরস্থানের চেয়ে ভালো লুকোচুরির জায়গা বোধ হয় সারা কলকাতায়ও আর একটিও নেই। দারোয়ানের হাতে 2 টাকার নোট গুঁজে দিয়ে ওরা বেরিয়ে এলো। এই বকশিসের ফল অবশ্য পরে বেশ ভালোভাবে পেয়েছিল ওরা। তারপর ফেলুদারা গেল সিধু জ্যাঠার বাড়িতে। সিধু জ্যাঠা, তাকে চোখসি বলে বিশ্বকোষ, আর ফেলুদা বলে শ্রুতিধর। দুটোই ঠিক, একবার যা পড়েন একবার যা শোনেন মনে ধরলে ভোলেন না। তিনি যে তপ্তপোষের উপর বসে থাকেন সেখান থেকে এক স্নান খাওয়া ছাড়া ওঠা নেই। সামনে একটা ডেস্ক, তার উপর বই, ম্যাগাজিন, খবরের কাগজ। লেখেন না, চিঠিও না, ধোপার হিসেবও না, কিচ্ছু না, খালি পড়েন। টেলিফোন নেই। ফেলুদার সাথে যোগাযোগ করবার দরকার হলে চাকর জনার্দনকে দিয়ে বলে লোক পাঠান। 10 মিনিটে সে খবর পৌঁছে যায়। বিয়েও করেনি, বউয়ের বদলে বউ নিয়ে ঘর করে। ফেলুদাকে মাঝে মাঝে ওর কাছে আসতেই হয়, যেমন আজকে। আর পুরনো কলকাতা সম্বন্ধে ফেলুদার উৎসাহের জন্য সিধু জ্যাঠাই খানিকটা দায়ী। তবে সিধু জ্যাঠা শুধু কলকাতা না, সারা বিশ্বের ইতিহাস জানে।
আপনি আছেন ইয়াটো প্রেজেন্টস কুয়াশায়, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছি আমি শারমিনা, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এবং আজকে আছে, আজকে গল্প শুনছেন সত্যজিৎ রায়ের ফেলুদার গোরস্থানের সাবধান। আপনার সাথে রয়েছি ফেলুদা এবং তফসি। এবং জটায় আমরা শুরুতেই দেখেছি আজকের কাহিনীর যে কলকাতার যে প্রতিষ্ঠা করেছেন যোগ চার্ণক, তার কবর অর্থাৎ তার গোর দেখাতে নিয়ে যাবেন তিনি তফসিকে, অর্থাৎ তার কাজিনকে, এবং সঙ্গে রয়েছেন জটায়ু অর্থাৎ লালমোহন গাঙ্গুলী। এবং সেখান থেকে কিন্তু আজকের সহসের শুরু, এবং শুরুটা আমি বলবো কিছুটা শুরু হয়েছে, আরো বাকিতে আমরা জানবো এর পরের পর্ব থেকে। আমি কথা বলছি না, কারণ সবাই যারা আমার সঙ্গে আছেন আমি দেখতে পাচ্ছি সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে পরের পর্বে কি আছে। চলে যাচ্ছি পরের পর্বে, কিন্তু জানিয়ে দিচ্ছি আমাকে কি করে মেসেজ পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন 2221। ফিরে আসবো পরের পর্বের পর।
থমাস গডউইন। নামটা চেনা ঠিকছে?
গডউইন, থমাস গডউইন। গডউইন কথাটা হস করে বললে প্রথমে ছেলে শ্বশুরের কথাই মনে হয়, কিন্তু ভারতবর্ষে এসেছে এমন একটা গডউইন ছিল বটে। কোন বছর মারা গেছে বললে?
1858।
আর জন্ম?
1788।
তাহলে এই গডউইন হতে পারে বটে, 48 বোধ হয় কিংবা 49। ক্যালকাটা রিভিউতে একটা লেখা বেরিয়েছিল, টমাসের মেয়ে নাম শার্লি, না শার্লট, শার্লট গডউইন, তার বাপ সম্বন্ধে লিখেছিল। ওরে বাস, সে তো তাজ্জব কাহিনী হয়ে ফেলু। অবশ্যই শেষ জীবনের কথা লেখেনি শার্লট। সাদাত আলীর কথা জানো তো?
জানি।
সেই সাদাত আলী তখন লখনউয়ের নবাব। সেই সময় লখনউয়ের অলিতে গলিতে সাহেব কেউ কেউ ছিল শুধু টাকার লোক। নবাবের নেক নজরে পড়ে দুপয়সা যদি কামাতে পারে, এই দলের মধ্যে পড়ে থমাস গডউইন, ইংল্যান্ডের ছোকরা। সে দেশে নবাবের গল্প শুনে হাজির হলো লখনউতে। সুপুরুষ চেহারা, কথাবার্তা ভালো, রেসিডেন্ট সাহেবের মন ভিজিয়ে তার কাছ থেকে সুপারিশ পত্র নিয়ে হাজির হলো নবাবের দরবারে। সাদাত জিজ্ঞেস করলেন, তোমার গুণপনা কি? তোমার শুনে এসেছে নবাব বিরিতিখানা পছন্দ করে, ছোকার রান্নার হাত ছিল ভালো। বললে, আমি ভালো সে তোমাকে রেঁধে খাওয়াতে চাই। নবাব বললে, খাও। ব্যাস, গডউইন এমন রাগলে যে সাদাত তখনই তাকে বাবরচিখানায় বহাল করে দিল। তারপর থেকে সাদাত যেখানেই যায় সেখানেই মুসলমান বাবরচির পাশে পাশে যায় থমাস গডউইন। আর নতুন কোনো ডিশ পছন্দ হলেই আসে বক্সি, নবাবি বক্সি, জানো তো? হাত ঝাড়লেই পরপর বুঝে দেখো গডউইনের পকেট কীভাবে ফুলে ফেঁপে উঠল। আর তাই যদি না হবে তো সে বাবরচিখানায় পড়ে থাকবে কেন? পরে বেরিয়ে এলো নবাবের আওতা থেকে, চলে এলো আমাদের এই কলকাতায়। এসেই বিয়ে করলে জেন ম্যাডক বলে এক মেয়ে, কোম্পানির ফৌজের এক ক্যাপ্টেনের মেয়ে। আর 3 মাসের মধ্যে এক রেস্টুরেন্ট খুললে খাস চৌরঙ্গিত। তারপর যা হয় আর কি, সুদিন তো আর কারোর চিরটাকাল থাকে না। গডউইনের ছিল জোয়ার নেশা। লখনউতে থাকতে মুরগির লড়াই আর তিতিরের লড়াইয়ের বাজি ফেলে যেমন কামিয়েছে তেমনই খুইয়েছে। কলকাতায় এসে সে রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠল। এর বেশি কিছু আর তার নেই লেখেনি। যদ্দূর মনে হয় থমাস গডউইন মারা যাবার কয়েক মাস পরেই এই লেখাটা বেরোয়। সেক্ষেত্রে তার নিজের মেয়ের পক্ষে তার বাপের মন্দ দেখতে কি আর খুব ফলাও করে লেখা চলে? অন্তত সেই যুগে যেত না নিশ্চয়ই। যাই হোক, এশিয়াটিক সোসাইটিতে গিয়ে তুমি লেখাটা পড়ে দেখতে পারো, সেখানে ডিটেইলে পাবে। কিন্তু থমাস গডউইনের বিষয়ে হঠাৎ জিজ্ঞেস করছো কেন? কি ব্যাপার?
সেটা বলছি, তার আগে আরেকটা জিনিস জানার আছে। নরেন্দ্র বিশ্বাস বলে কারো নাম শুনেছেন, যিনি পুরনো কলকাতা নিয়ে প্রবন্ধ টবন্ধ লেখেন?
তা জানি না, কোন অখ্যাত কাগজে লিখলে সে লেখা আমার চোখে পড়বে না। আজকাল আর ধরা বাঁধা কাগজের বাইরে কিছু পড়ি না, কিন্তু এই প্রশ্নই বা আসছি কেন?
ফেলুদা সিধু জ্যাঠাকে সংক্ষেপে কালকের ঘটনাটা বলল।
আচ্ছা সিধু জ্যাঠা, গাছ পড়ে যদি একটা লোক জখম হয়ে অজ্ঞান হয় তাহলে তার মানে ব্যাগটা 10 হাত দূরে ছিটকে পড়বে কেন? এখানে ঘটকা।
কাল ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 90 মাইল। যদি বেরোয় যে ভদ্রলোকের মানি ব্যাগ তার শার্ট বা পাঞ্জাবির গোপ পকেটে ছিল, তাহলে জোরে পালাতে গিয়ে ছিটকে পড়া কিছুই আশ্চর্য না। আর দৌড়ানোর অবস্থাতেই তার মাথায় গাছ পড়ে থাকতে পারে। তাহলে আর রহস্য কোথায়?
ভদ্রলোক পড়েছিলেন গডউইনের সমাধির পাশে।
তাতে কি এসে গেল?
সেই সমাধির পাশে খালের মতো গর্ত, মনে হয় কেউ খোঁড়ার কাজ শুরু করেছিল।
বলো কি হে, গ্রেভ ডিগিং? এত ভারী গ্রেভ সংবাদ দিলে হে তুমি, এত অবিশ্বাস্য। 200 বছরের পুরনো লাশের কয়েকটা হাড়গোড় ছাড়া আর কি পাওয়া যাবে বলতো? তার না আছে প্রত্নতাত্ত্বিক ভ্যালু, না আছে রিসেল ভ্যালু। করেছে সে ব্যাপারে তুমি শিওর?
পুরোপুরি নয়, কারণ বৃষ্টির জন্য কোদালের ছোপ মুছে গেছে, কিন্তু তবু
না। হে ফেলু, আমার মনে হচ্ছে তুমি বনু হাসির পিছনে ধাওয়া করছো। হাতে কোনো কেস টেস নেই বুঝি, তাই কল্পনায় একটা রহস্য খাড়া করছো। গডউইনের বংশে যদি কেউ থাকতো তাহলে না হয় ওদের জিজ্ঞেস করে কিছু জানা যেত, কিন্তু সেও তো বোধ হয় নেই।
থমাস গডউইনের 3 পুরুষ অবধি তাদের কেউ না কেউ এদেশে মারা গেছে, সে খবর আমি জানি। আসলে আজই সকালে এখানে আসার আগে আমরা লোয়ার সার্কুলার রোডের গোরস্থানটা দেখে এসেছি। এটা পার্ক স্ট্রিট গোরস্থানের পরে তৈরি আর এখনো ব্যবহার হয়। সেখানে শার্লট গডউইনের সমাধি দেখেছি। 1886 সালে 67 বছর বয়সে তিনি মারা যান।
গডউইন পদবী দেখলে তার মানে বিয়ে করেন? আহা, বড় চলে ঠিক আছে।
শার্লটের পাশে তার বড় ভাই ডেভিডের সমাধি। মৃত্যু 1874। ইনি খিদিরপুরের খিদ কোম্পানির হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ডেভিডের পাশে তার ছেলে লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড্রু গডউইন এবং তার স্ত্রী এমা গডউইন। অ্যান্ড্রু মারা যান 1882। অ্যান্ড্রু এমার পাশে তাদের ছেলে চার্লস, তিনি ডাক্তার ছিলেন। মৃত্যু 1920।
ধন্যী তোমার অনুসন্ধিৎসা আর ধন্যী তোমার অধ্যবসায়। এখন তোমার জানতে হবে বর্তমানে এদের কেউ জীবিত কি না এবং কলকাতায় আছেন কি। টেলিফোন ডিরেক্টরিতে গডউইন নাম পেলে?
মাত্র একটি ফোন করেছিলাম, এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
দেখো খোঁজ করে, হয়তো থাকতে পারে। অবশ্যই তার হদিশ কি করে পাবে তা জানি না। আর কিছু না হোক, গ্রেভ ডিগিং এর ব্যাপারটা আমার কাছে ভুয়ো বলেই মনে হচ্ছে। অন্তত থমাস গডউইনের মতো একটা কালারফুল চরিত্র সম্বন্ধে হয়তো আরো কিছু তথ্য জোগাড় করতে পারব। শুভ হোক, গুড লাক।
কাল যে নরেন বিশ্বাসের ব্যাগ থেকে সাদা কাগজ বেরোলো, তাতে কি লেখা ছিল?
যদি এর মানে বের করতে পারিস তাহলে বুঝব নোবেল প্রাইজ তোর হাতের মুঠোয়। এই নে।
ফেলুদা আমার দিকে খাতাটা খুলে এগিয়ে দিল। খাতার রুল টানা পাতায় লেখা রয়েছে B/S 141 SMB ফর WG ভিক্টোরিয়া অ্যান্ড P.P. ব্র্যাকেটের মধ্যে 44 কোয়েশ্চেন রি ভিক্টোরিয়াস লেটার ট্রাই MNOUGAASJWN ... ভদ্রলোক কুইন ভিক্টোরিয়া সম্পর্কে ইন্টারেস্টেড বলে মনে হচ্ছে, কিন্তু ভিক্টোরিয়া অ্যান্ড পিসিটা কি ঠিক বুঝতে পারছি না।
পিসি মানে মনে হয় প্রিন্স কনসার্ট, তার মানে ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট।
আর কিছুই তো বুঝতে পারছি না।
কেন, পরমানের জন্য আর চায় মানে চেষ্টা, বুঝলি না?
কি বলেছিলাম বসাই, এই দেখুন বিচিত্রপত্র, আর এই দেখুন নরেন বিশ্বাসের লেখা, সঙ্গে একটা ছবিও আছে মনুমেন্টের, যদিও ছাপেনি ভালো,
কিন্তু এও তো দেখছি নরেন্দ্রনাথ বলছে, নরেন্দ্র ভবন তো নয়। তাহলে কি অন্য লোক নাকি?
আমার মনে হয় ওই ভিজিটিং কার্ডেই গণ্ডগোল, বাজে প্রেসে ছাপানো, আর ভদ্রলোক হয়তো প্রুফও দেখেনি,
কিন্তু ব্যাগের মধ্যে ওই কার্টিং আর তারপরেই লেখা, ব্যাপারটা ঠিক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় কি?
ভাষা মন্দ না, তবে নতুন কিছু নেই। এখন জানা দরকার এই লোকই কাজ পড়ে জখম হওয়া নরেন্দ্র শ্রেষ্ঠ।
ফেলুদার কথা শুনে মনে হচ্ছে সে নিজেও লেখাটার অর্থ বিশেষ বুঝেনি। সিধু দেখার কথাই হয়তো বলছি, ফেলুদা হয়তো সত্যি যেখানে রহস্য নেই সেখানে রহস্য ঢোকাচ্ছে। কিন্তু কালকে সে জ্বলন্ত সিগারেটটা, ওরা আছে জেনে কে পালালো গোরস্থান থেকে? আর বাতলা দিনে সন্ধ্যে করে সে সেখানে গিয়েছিলই বা কেন? আগে থেকে ঠিক ছিল যে চারটির দিকে লালমোহনবাবু আসলে সবাই মিলে নরেন বিশ্বাসের ব্যাগ ফেরত দিতে যাবে, আর তার আগে যেতে হবে হসপিটালে। পার্ক হাসপাতালের ডক্টর সিকদারকে তোপসের বাবা বেশ ভালো করেই চেনে, ওদের বাড়িতেও এসেছেন দু একবার, তাই ফেলুদার সঙ্গেও আলাপ। ফেলুদা কার্ড পাঠানোর 5 মিনিটের মধ্যেই ওদের ডাক পড়ল।
কি ব্যাপার, কোন নতুন কেস টেস নাকি?
আমি এখানে এসেছি এক পেশেন্টকে একটা জিনিস ফেরত দিতে।
কোন পেশেন্ট?
মিস্টার বিশ্বাস, নরেন বিশ্বাস। পরশু
সে তো চলে গেছে, এই ঘন্টা দুয়েক আগে তার ভাই এসেছিল গাড়ি নিয়ে, নিয়ে গেছে।
কিন্তু কাগজে যে লিখল
কি লিখেছে? সিরিয়াস বলে লিখেছে তো, কাগজে ওরকম লেখে। আস্ত একটা গাছ মাথায় পড়লে সে লোক কি আর বাঁচে? একটা ছোট্ট ডাল যাকে বলে প্রশাখা তাই পড়েছে, জখমের চেয়ে শক্তায় বেশি। ডান কবজিটায় চোট পেয়েছে, মাথায় কটা স্টিচ, আর ব্যাস এই তো।
আপনি কি বলতে পারেন উনি পুরনো কলকাতা নিয়ে?
ইয়েস, ইনি একটা লোক সন্ধ্যেবেলায় গোরস্থানে ঘোরাঘুরি করছে, স্বাভাবিক কৌতূহল হয়, জিজ্ঞেস করতেই বললেন পুরনো কলকাতা নিয়ে চর্চা করছেন। তা আমি বললাম ভালো লাইনে তো বেঁচেছেন মশাই, নতুন কলকাতাকে যতটা দূরে সরিয়ে রাখা যায় ততই ভালো।
যখন তাকে স্বাভাবিক বলে মনে হলো,
পথে এতক্ষণে একটা গোয়েন্দা মার্কা প্রশ্ন হয়েছে।
মানে উনি নিজেই বললেন যে গাছ পড়ে?
আরে মশাই, গাছ যে পড়েছে তাতে তো কোনো ভুল নেই, আর উনি সেখানেই ছিলেন, সন্দেহ করার কোনো কারণ আছে কি?
ইনি নিজে সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু বলেননি তো?
মোটেই না, বললেন চোখের সামনে দেখলাম গাছটা ভাঙলো, আর ডালপালা কতটা ছড়িয়েছে সেটা তো আর আজ করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, ইয়েস, জ্ঞান হবার পরে ওই কথাটা 2-3 বার উচ্চারণ করেছিলেন, এতে যদি কোনো রহস্য থাকে তো জানি না, মনে তো হয় না, কারণ উইলের উল্লেখ ওই একবারই, আর করেননি।
ভদ্রলোকের পুরো নামটা আপনার জানা আছে?
কেন, কাগজেই তো বেরিয়েছিল, নরেন্দ্রনাথ বিশ্বাস।
আরেকটা প্রশ্ন, বিরক্ত করছি কিছু মনে করবেন না, ওনার পোশাকটা মনে আছে?
বিলক্ষণ, শার্ট আর প্যান্ট, রঙও মনে আছে, সাদা শার্ট আর বিস্কিটের রঙের প্যান্ট।
ফেলুদা ডক্টর সিকদারের কাছ থেকেই নরেন বিশ্বাসের ঠিকানা নিয়ে নিয়েছিল। ওরা নার্সিংহোম থেকে সটান চলে গেল নিউ আলিপুরে। ভারী ঝামেলা নিউ আলিপুরের ঠিকানা খুঁজে বের করা, কিন্তু যাতায়াত ড্রাইভার মশাই দেখা গেল কলকাতার রাস্তাঘাট বেশ ভালোই চেনেন, বাড়ি বার করতে 3 মিনিটের বেশি ঘুরতে হয়নি। দোতলা বাড়ি, দেখে মনে হয় 15-20 বছরের মধ্যে বয়স। গেটের সামনে রাস্তার উপর একটা কালো অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে, আর গেটের গায়ে দুটো নাম, এন বিশ্বাস ও জি বিশ্বাস। বেল টিপতে একজন চাকর এসে দরজা খুলে দিল। আর চাকরের পেছন থেকে এলো প্রশ্ন, একজন 40-45 বছরের ভদ্রলোক এগিয়ে এসেছে, ফর্সা রং, চোখ সামান্য কটা, দাড়ি গোপ কামানো, পাজামার উপর বুশার আর তার উপরে মটকার চাদর চড়া।
কাকে চাই?
নরেন বিশ্বাস মশায়ের একটা জিনিস তাকে ফেরত দিতে চাই। ওর মানি ব্যাগ পকেট থেকে পড়ে গিয়েছিল পার্ক স্ট্রিট গোরস্থানে।
তাই বুঝি? আমি ওর ভাই, আপনারা ভেতরে আসুন। দাদা বিছানায়, এখনো ব্যান্ডেজ কথা কথা বলছেন। তবে এরকম অ্যাক্সিডেন্ট একটা বড় রকমের ইয়ে তো।
দোতলায় যাবার সিঁড়ির পেছন দিকে একটা বেডরুম, তাতেই নরেনবাবু শুয়ে আছে। ভাইটির রঙ প্রায় দুপোঁচ কালো, ঠোঁটের উপর বেশ একটা পুরু গোফ, আর মাথার ব্যান্ডেজের নিচে যে তাক আছে সেটা আর বলে দিতে হয় না। বাহাতে ধরা স্টেটমেন্ট কাগজটা নামিয়ে ভদ্রলোক হাড় হেট করে ওদের নমস্কার জানালেন। ডান কবজিতে ব্যান্ডেজ, তার হাত জোর করে নমস্কারের অসুবিধে আছে। ভাইটি ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল। ফেলুদা মানিব্যাগটা বার করে এগিয়ে দিল।
আপনি আবার কষ্ট করে। কষ্ট আর কি, ঘটনা চক্রে ওখানে গিয়ে পড়েছিলাম, আমার এই বন্ধুটি কুড়িয়ে পেলেন তাই।
গোরস্থানে আপনি?
আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। আপনি মনে হয় প্রাচীন কলকাতা নিয়ে পড়াশোনা করছেন।
করছিলাম তো বটে, কিন্তু যা ঘাট খেলাম মনে হয় পবনদেব চাইছেন আমি এই নিয়ে বেশি খাটাখাটি করি।
বিচিত্রপত্র কাগজে যে লেখাটা বেরিয়েছিল সেটা?
ওটা আমারই মনুমেন্ট, আমারই। আরো লিখেছে দু একটা এখানে সেখানে। চাকরি করতাম, কত বছর রিটায়ার করেছি, কিছু তো একটা করতে হবে। ছাত্র ছিলাম ইতিহাসের, ছেলেবেলা থেকেই ওদিকটায় ঝোঁক। কলেজে থাকতে বাগবাজার থেকে হেঁটে দমদম যাই ক্লাইভ সাহেবের বাড়ি দেখতে। দেখেছেন ওই সেদিন অবধি ছিল একতলা বাংলো টাইপ বাড়ি, সামনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোর্ট অফ আর্মস।
আপনি প্রেসিডেন্সিতে পড়েছেন?
শুধু আমি কেন, আমার ছেলে, ভাই, বাপ, ঠাকুরদা সবাই প্রেসিডেন্সির ছাত্র। ওটা ফ্যামিলি ট্রেডিশন। এখন বলতে লজ্জা করে, আমার সোনার মেডেল পাওয়া ছাত্র, গিয়ে আমি দুজনে।
কেন লজ্জা কেন?
কি আর করলুম জীবনে, আমি গেলাম চাকরিতে, গিরেন গেল ব্যবসায়। কে চিনল আমাদের দুজনকে বলুন?
আপনার নাম নরেন্দ্রনাথ নাকি নরেন্দ্র মোহন?
নরেন্দ্রনাথ বলেই তো জানি। কেন আপনাকে সন্দেহ হচ্ছে?
আপনার ভিজিটিং কার্ডে দেখলাম এন এম বিশ্বাস লেখা রয়েছে।
ওহো, ওটা তো ছাপার ভুল। কাউকে কার্ড দেবার আগে ওটা কলম দিয়ে শুধরে দেই। অবশ্য নতুন কার্ড ছাপিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু গাফিলতি করে আর করিনি। আর সত্যি বলতে কি, আমাদের আর ভিজিটিং কার্ডের কি প্রয়োজন বলুন? ইদানিং মিউজিয়াম টিউজিয়ামের বড় কর্তা ব্যক্তিদের সঙ্গে একটু দেখা করতে হচ্ছিল, তাই ব্যাগে কয়েকটা করে নিয়েছিলাম। ভালো কথা, আপনিও গোরস্থা নিয়ে লিখবেন টিখবেন নাকি? আশা করি না আপনার মতো ইয়াং রাইভালের সঙ্গে কিন্তু পেরে উঠবো না।
আমি লিখি লিখি না, শুধু জেনে আনন্দ। ভালো কথা। একটা অনুরোধ আছে, পুরনো কলকাতা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যদি করবিন পরিবারের কোনো উল্লেখ পান তাহলে অনুগ্রহ করে জানালে উপকার হবে।
করবিন পরিবার?
থমাস গডউইনের সমাধি পার্ক স্ট্রিট গোরস্থানে রয়েছে। ইনফ্যাক্ট একই গাছ একসঙ্গে আপনাকে এবং একই সঙ্গে গডউইনের সমাধিকে জখম করেছে।
তাই বুঝি?
আর সার্কুলার রোড গোরস্থানে গডউইন পরিবারের আরো পাঁচটা সমাধি রয়েছে।
অবশ্যই জানাবো, কিন্তু কোথায় জানাবো? আপনার ঠিকানাটা?
এই নিন আমার কার্ড।
এই আপনার পেশা নাকি গোয়েন্দাগিরি?
আগে হ্যাঁ।
কলকাতায় প্রাইভেট ডিটেকটিভ আছে বলে শুনেছি, কিন্তু চোখে প্রথম দেখলাম।
নয়নবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে চৌরঙ্গীর দিকে যেতে যেতে আমি ফেলুদাকে জিজ্ঞেস করলাম,
তুই ভিক্টোরিয়ার কথাটা জিজ্ঞেস করলে না কেন?
তার ব্যাগের কাগজপত্র আমি ঘাটাঘাটি করেছি, সেটা জানলে কি ভদ্রলোক খুব খুশি হতেন? আর লেখাটা সাংকেতিক না হোক, সংক্ষিপ্ত ভাষা তো বটে, যদি কোনো গোপন ব্যাপার হয়ে থাকে।
তা বটে।
এবার তাহলে একবার বইয়ের দোকানে ঘুম আনতে হবে।
সেদিন যদি তারা জানতো ঝড়ে কি হয়েছিল বা আরো কিছু থাকতো তাহলে তারা অনেক কিছু জানতে পারতো। পরদিন খবরের কাগজে একটি খবর বেরোয় ছোট করে যে একজন আহত হয়েছেন সেই গোরস্থানে ঝড়ের মধ্যে। এদিকে তারা যখন পরের দিন আবার যায় সেখানে, সেখানে গিয়ে দেখে একটি গাছের ডাল ভেঙে পড়েছে, সেখানে যেটা ভেঙে পড়েছে সেটি একটি কবরের উপর, সমাধির উপর পড়েছে, সেখানে অনেক সমাধি ফলক অর্থাৎ এপিটাফ যেটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, যেটা জোড়া লাগিয়ে অবশ্যই তারা জানতে পারে যে টমাস গডউইন নামে এক ব্যক্তির কবর সেটি। আর সেখানেই লালমোহন বাবু কুড়িয়ে পায় একটি মানি ব্যাগ, যেটা নরেন বিশ্বাস নামের একজন ভদ্রলোক, পরে ফেলুদা এসে সিধু জেটার কাছ থেকে টমাস গডউইন নামে অনেক তথ্য জানতে পারে। জানা যায় যে লক্ষ্মণ নবাব সাদাত আলীর কুক ছিলেন, ব্রিটিশ একজন কুক ছিলেন, এবং সাদাত আলী খুশি হয়ে তাকে প্রচুর টাকা পয়সা ধন দত্ত উপহার দিয়েছিলেন, যেটা দিয়ে পরে তিনি চৌরঙ্গিতে একটি রেস্টুরেন্ট খোলেন। কিন্তু ঘটনা এখানে না, ঘটনা হচ্ছে সেই নরেন বিশ্বাসের মানি ব্যাগ যখন ফেরত দিতে গেলেন ফেলুদা, আমরা এবং ফেলুদা সেখানে মানিব্যাগের ভিতর থেকে কাগজপত্র জানতে পারেন যে ভদ্রলোক কলকাতার উপরে কোনো পুরনো ঐতিহাসিক বিষয়ের উপরে লেখা লেখালেখি করে থাকেন এবং তাকে দেখতেও যান তার বাড়িতে। সেখানে গিয়ে ফেলুদা তাকে তার কার্ড দেন এবং ফেলুদার খুব কৌতূহল হচ্ছে যে ব্যাপারটা কি, একটা গোরস্থানের একটা ঘটনা নিয়ে এই ভদ্রলোকের এত কৌতূহল কেন এবং তিনি কেন গিয়েছিলেন, সবকিছু মিলে একটা রহস্যের আভাস আমরা এখনো পাচ্ছি, এখনো রহস্যের জট খুলিনি, যেটা জানবো আমরা একটু পরে, এর পরের পর্বে গিয়ে। তার আগে নেব ছোট্ট একটা বিরতি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছে শারমিন, আর আমাকে লিখতে চাইলে লিখতে হবে যে কোনো মোবাইল থেকে 2221 আপনার মেসেজ মোবাইলে গিয়ে মেসেজ অপশনে যাবেন, তারপর এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গেই থাকবেন। পার্ক স্ট্রিটে এসে মোড় ঘুরে ব্লু ফক্সের আগে ফেলুদা গাড়ি থামাতে বললেন। অক্সফোর্ড বুক কোম্পানি সম্পর্কে লালমোহন বাবুর কোনো উৎসাহ নেই, কারণ এখানে রহস্য রোমান্টিক সিরিজের বই বিক্রি হয় না। ফেলুদা দোকানে ঢুকে এদিক ওদিক ঘুরে একটা কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। সামনে থরে থরে সাজানো রয়েছে নীল আর লাল খাতা, ফাইল, ডায়েরি, এনগেজমেন্ট প্যাড। একটা নীল খাতা তুলে দামটা দেখে নিল, 12.50। ঠিক এরকম খাতা ছিল নরেন বিশ্বাসের টেবিলে। দোকানদারের কাছে জানতে চাইল কুইন ভিক্টোরিয়ার কোনো চিঠির কালেকশন তাদের কাছে আছে কিনা। দোকানদার জানালো তাদের কাছে নেই, তবে প্রকাশকের নাম বললে ওরা আনিয়ে দিতে পারে। আর যদি ম্যাকমিলান বা অক্সফোর্ড ইউনিভার্সিটি হয় তাহলে ওদের কলকাতার আপিসে খোঁজ করে দেখার পরামর্শ দিল। দোকানদারের কথা শুনে ফেলুদা কি যেন ভাবল, তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গাড়িতে ব্লু ফক্সের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ওরা হেঁটে এগোতে লাগলো। চার স্যান্ডউইচ অর্ডার দেওয়ার পর ফেলুদা খাতাতে বের করে টেবিলের উপর রাখলো। সে জিজ্ঞেস করলো,
কিছু পেলে? প্রথম লাইনটা এখন রহস্যাবৃত, দ্বিতীয়টা কমজোর করে দিল। এগুলো সব বিদেশি প্রকাশকের নাম, কোনগুলো? MMOUGAASJWN হলো যথাক্রমে ম্যাকমিলান, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, জর্জ অ্যালেন অ্যান্ড অ্যানওয়েন, সিজিক অ্যান্ড জ্যাকসন, ওয়াইডেনফেল্ড অ্যান্ড নিকোলসন।
বাপরে বাপ, আপনার জিওফার জয় হোক। এতগুলো ইংরেজি নাম, হোচটাকে এক ধাঁচে আড়ে গেলেন কি করে মশাই?
বোঝাই যাচ্ছে ভদ্রলোক এসব পাবসাদের চিঠি লিখতেন বা লিখেছেন, ভিক্টোরিয়ার চিঠি সংকলন সম্বন্ধে খোঁজ করে। অথচ মজা এই যে এত না করে ব্রিটিশ কাউন্সিল বা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে চিঠি পড়ে আসা ঢের সহজ ছিল।
যেন মাথার পেছন দিক দিয়ে হাত ঘুরিয়ে নাক দেখানো।
লালমোহনবাবু কেমন যেন ধরতে গিয়ে, আসলে ব্যাপারটা হচ্ছে ঘরের শেষ মাথায় একটা নিচু প্ল্যাটফর্ম, দেখেই বোঝা যায় সেখানে রাতে বাজনা বাজে। সেখানে একটা সাইনবোর্ড দেখেই লালমোহনবাবুর এই দশা, তাতে রয়েছে এই বাজনার দলের নাম, আর নামের ঠিক তলায় লেখা গ্লিটার হুইল গবলিন। ফেলুদা সেটা দেখি তড়ি মেরে বেয়ারাকে কাছে গেছে, তারপর খুব জুচ্ছুই একটা অজুহাত বের করে খুব সহজেই গডউইনের ঠিকানাটা ম্যানেজ করে নিল। বেয়ারা ম্যানেজারের কাছ থেকে ঠিকানা লেখা একটা স্লিপ নিয়ে এলো, যাতে লেখা ছিল 14/1 রিপন লেন। অন্যদের হলে গল্প টল্প করে চা স্যান্ডউইচ খেতে যতটা সময় লাগতো, আজ অবশ্যই তার চেয়ে অনেক কম সময় লাগে। ফেলুদার খিদে মিটে গেছে, সে একটার বেশি খেলে না, আর লালমোহনবাবু অসম্ভব স্পিডে আর এনার্জির সঙ্গে ফেলুদার দুটো আর নিজের তিনটে খেয়ে ফেললেন। আর বললেন,
পয়সা যখন পুরো দেব তখন খাবার ফেলা যায় কেন মশাই?
১৪/১ রিপন লেনের বাইরেটা দেখে মনটা দমে যাওয়া স্বাভাবিক, কারণ সাদাতেলের নবাবের কথা এখনো ভুলতে পারিনি। কিন্তু ফেলুদা বললে এটা আশ্চর্য হবার কিছু নেই, চার পাঁচ পুরুষের ব্যবধানে একটা পরিবার কোথা থেকে কোথায় নামতে পারে তার কোনো লিমিট নেই। অবশ্য বাড়িগুলো খুব ছোট তা নয়, সবই তিনতলা চারতলা, কিন্তু কোনোটারই বাইরেটা দেখে ভিতরে ঢুকতে ইচ্ছা করে না। লালমোহনবাবু বললেন যে বোঝাই যাচ্ছে এর প্রত্যেকটাই হানা বাড়ি। ঢোকার আগে একটা পান বিড়িওয়ালাকে জিজ্ঞেস করে জানা গেল এই বাড়িতে গডরুম ছাড়াও আরো কিছু সাহেবের বংশধরেরা থাকে। পানবিড়িয়ালার আকিস সাহেব মাকিস সাহেবের ঝামেলা ছেড়ে ফেলুদা ইতিমধ্যে 14/1 ঢুকে পড়েছে। তোকসিয়া লালমোহনবাবুও ঢুকলো পেছন পেছন, ওরা যা ভেবেছিল তাই। ভেতরে বাইরে কোনো তফাৎ নেই, জুন মাসে দিন বড় বলে এই 6:30 সময়ও বাইরে আলো রয়েছে, কিন্তু ভেতরে সিঁড়ির কাছটা একেবারে মিশমিশে অন্ধকার। ফেলুদার একটা অদ্ভুত ক্ষমতা আছে, হয়তো ওই চোখটাই ওইভাবে তৈরি, অন্ধকারে সাধারণ লোকের চেয়ে ও অনেক বেশি দেখতে পায়। এই অন্ধকারের মধ্যে কি সুন্দর তরতরিয়ে উঠে গেল, দোতলা থমথমে, একটা ক্ষীণ বাতিয়া শব্দ শোনা যাচ্ছে, বোধহয় কোনো রেডিও থেকে আসছে। সিঁড়ির মুখে একটা দরজা, তার পেছনে বারান্দা, তাতে আলো না জ্বললেও বাইরেটা খোলা বলে খানিকটা দিনের আলো এসে পড়ে বারান্দার ভাঙা কাঁচের টুকরো বসানো মেঝেটাকে বুঝিয়ে দিচ্ছে। ওদের বাইরের দরজা দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে তাতে কেউ নেই, কারণ বাতি জ্বলছে না। ভেতরে বারান্দার বাঁদিকে একটা ঘর আছে বোঝা যাচ্ছে, কারণ সেই ঘর থেকে এক চিলতে আলো এসে বারান্দার কোণে পড়েছে। একটা কালো বেড়াল সে আলোয় কুন্ডুলি পাকিয়ে বসে এক দৃষ্টি ওদের দেখছে। ফেলুদা বারান্দার দরজার দিকে এগিয়ে গেল, পেছন থেকে লালমোহনবাবু খামচে ধরল ওকে।
কেউ আছেন?
ভিতরে যাবেন তো বাড়ি যাবেন,
কামেন।
তিনজনে ভিতরে ঢুকল, একটা মাঝারি সাইজের বৈঠকখানা, দরজার অন্ত দিকে একটা সোফা, তার কাপড়ের ঢাকনির তিন জায়গায় ফুটো দিয়ে নারিকেলের ছোবড়া বেরিয়ে আছে। সোফার সামনে একটা শীত পাথর দিল। এখন শীত বলে ভুল হবে, সেটা এককালে তাই ছিল। বাইরে একটা কালো প্রাচীন বুককেস, তাতে গোটা পনেরো প্রাচীন বই। বুককেসের মাথায় একটা পিতলের ফুলদানিতে ধুলো জমা প্লাস্টিকের ফুল। সে ফুলের রং বুঝে কাশাচ্ছি। দেয়ালে একটা বাঁধানো ছবি, সেটা ঘোড়ারও হতে পারে, রেলগাড়িরও হতে পারে, এত ধুলো জমেছে তার কাছে। যে ফিলিপস রেডিওটা সোফার পাশে টেবিলের উপর রাখা রয়েছে, সেটার মডেল নির্ঘাত ফেলুদার জন্মেরও আগে। আশ্চর্য যে সেটা এখনো চলে, কারণ সেটা থেকে গানের শব্দ আসছিল। আর এখন একটা শিরা বার করা ফ্যাকাশে হাত নব ঘুরিয়ে গানটা বন্ধ করে দিল। যার হাত তিনি সোফার এক কোণে একটা কুশন কোলে নিয়ে বাঁ পাটা একটা মোড়ার উপর তুলে দিয়ে বসে মিট মিট করে ওদের দিকে চাইছে। এই শরীরে যে সাহেবের রক্ত আছে সেটা চামড়ার রং দেখেই বোঝা যায়, আর চুলের যেটুকু পাকা নয় তার রং কটা। চোখটা ঠিক কিরকম তা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ ছাদ থেকে ঝোলানো যে বাতিটা জ্বলছে সেটার পর 25-এর বেশি নয়।
আমি গাউটে ভুগছি, তাই চলাফেরা করতে পারি না, ঠাকুরের হেল্প লাগে। হাজিটা হাক পেলেই সরকার।
আমি শুধু একটা খবর জানতে এসেছি, আপনি কি থমাস গডউইনের বংশধর, যিনি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ভারতবর্ষে এসেছিলেন?
Now, how the hell did you know about my great-grandfather?
তাহলে আমার অনুমান ঠিক?
শুধু তাই না, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা খোদ থমাস গডউইনের সম্পত্তি, অন্তত আমার ঠাকুমা তাই বলতে।
কি হলো?
দ্যাট কাউন্টার অ্যাকিস চচ্চর কালি রাত্রে ওটা চেয়ে নিয়ে গেছে, বলেছে আজ ফেরত দেবে, আজই ওদের মিটিং বসবে, আজ বিশুদ্ধার তো। একটু পরেই শুনতে পাবে মাথার উপরে সব উদ্ভট আওয়াজ, ভেতরেও জিনিস আছে, দুটো পুরন পাইপ, একটা নস্যির খৌটো, একটা চশমা, আর সিল্কে মোড়া একটা প্যাকেট। ভেতরে ওইটাই আছে বলে মনে হয়, কোনোদিন খুলিনি। আরো সব ছিল বাড়িতে পুরন জিনিস, আমার বাউন্ডুলের ছেলেটা সব বেঁচে দিয়েছে। আশুনোয় জলাঞ্জলি দিয়ে কাঁচা ধরল, তারপরেই ঘর থেকে এটা ওটা সরিয়ে ফেলতে শুরু করলো। বাক্সটা কেন নেয়নি জানি না, হয়তো নিত, কপাল ফিরে গেল, তাই নেভার দরকার হয়। হাজনার দল করেছে একটা, তার রোজগারেই চলছে এখন, যদি ঝলা বলো এটাকে, ছেলেকে আর দোষ দেয় কি করে, আমারই কি কম দোষ। শুনেছি থমাস গডউইন জুয়া খেলে সব সর্বস্ব খুইয়েছিলেন, আমারও তাই। একবার বিলেতে গিয়েছিলাম ইয়াং বয়সে, ছোট কাকা ছিল লন্ডনে, মিডল্যান্ড ব্যাংকে ক্যাশিয়ার, 3 মাসের বেশি থাকতে পারে, শীত সহ্য হয়নি, খানা সহ্য হয়নি, ডাল ভাতে রোগ, ফিরে এলাম ক্যালকাটা, বিয়ে করলাম, বউ মরেছে 10 বছর আগে, এখন আছে ক্রিস্টোফার। ওক দেখি দিনে একটিবার হয়তো, কি থাও না, পাশের ঘরে বসে গিটারে ঠ্যাং ঠ্যাং করে, হাত ভালো, টেবিলটা পাচ্ছে, চাওয়ার ভাটা ভন্ড টেবিলটাকে ঘিরে বসেছে, বলে মর আলোকের আত্মা নামায়, আর যেই সে আত্মা আসে ফোনে টেবিলটা ছটফট করতে শুরু করে।
ওরা কারা?
এরা কিসের দল? রেচ্ছর্চা স্বামী, দুটো ইহুদি, একটা ফার্সি, আর আমাকে দলে টানতে চেয়েছিল, আমি জানি। একদিন আরাকিসের কাছে থমাস গডউইনের কথা বলেছিলাম, বললে তোমাকে তার সঙ্গে কথা বলিয়া দে, আমি বললাম আজ বাদে কাল এমনিতেই তার সাথে দেখা হবে,
তারপর কাল এসে বললে,
কিন্তু বাক্সটা কেন নিল আপনার কাছ থেকে?
সে কথাই তো বলছি, বললে তোমাকে ছাড়াই আমরা গরুনের আত্মা নামাবো, তার নিজের কিছু জিনিস থাকলে দাও, সেটা টেবিলের ওপর রাখলে আত্মা সহজে নামবে। আওয়াজ শুনে মনে হচ্ছে তিনি নেমেছে।
ব্যাপারটা কি অন্ধকারে হয়?
সব বুঝলো কি তো অন্ধকারেই হয়।
একবার ওপরে যাওয়া যায় কি?
অন্ধকারের সময় ঢুকতে দেবে না, মেম্বার্স অনলি, ও ঠাকুর পাওয়ারও দেয়। তবে কেউ যদি কারো আত্মা নামাতে চায় ওদের সাহায্যে, তো সে আলাদা কথা, আগাম 20 টাকা, আত্মা নামলে আরো 100।
আই সি। আচ্ছা মিস্টার গডউইন, অনেক ধন্যবাদ, আপনাকে বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না।
গুড নাইট।
গডউইন সাহেবের শীর্ণ হাত আবারও রেডিওর দিকে চলে গেল। ল্যান্ডিং এ এসে ফেলুদা যেটা করলো সেটা দেখে তপসে লালমোহনবাবু হকচকিয়ে গেল। বিশেষ করে লালমোহনবাবুর যে কি দশা হলো সেটা অন্ধকারে না দেখা গেলেও বেশ বোঝা গেল। ফেলুদা নিচে না গিয়ে সতর্ক তিনতলার দিকে রওনা দিল। না পেরে লালমোহনবাবু প্রশ্ন করেই ফেললেন,
নাকি মশাই?
চলে আসুন, ঘাবড়াবেন না।
উপরে উঠতেই অ্যারাকিসের দারুণ পথ আঁকলে দাঁড়ালো। ফেলুদা তার দিকে একটা 5 টাকার নোট এগিয়ে দিয়েছে। ফেলুদা বলল,
আমি শুধু তোমার প্রয়োজন মেটাতে এসেছি। তোমার মনির যে ঘরে বসেছেন সেটা এখন চারদিক দিয়ে বন্ধ কিনা সেটা বল। তোমার কিচ্ছু করতে হবে না, শুধু একটিবার ওই ঘরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও, নইলে বিপদ হবে। আমরা পুলিশের লোক, ইনি দারোগা।
লালমোহন বাবু পায়ের বুড়ো আঙ্গুলের উপর দাঁড়িয়ে হাইটটা ঝট করে 2 ইঞ্চি বাড়িয়ে নিলেন।
এত সময় নষ্ট করো না, তোমার মনিবের বন্ধুদের একজন লোকের পুলিশের সন্দেহ, তাই যাওয়া দরকার। তোমার মনিবের আর তোমার কিচ্ছু হবে।
দারোয়ান দরজা দেখিয়ে দিল। সে ট্যাঙ্কিটির ঘর থেকে কোনো শব্দ আসছে না, তবে একটু আগে পরপর 3 বার টেবিলের পায়ের শব্দ শোনা গেছে। বোঝা যাচ্ছে ভূত নামানোর ক্লাবের সদস্যরা সব দম বন্ধ করে তোমার গডউইনের আত্মার জন্য অপেক্ষা করছে। লালমোহনবাবু এত জোরে জোরে আর এত দ্রুত নিঃশ্বাস ফেলছে যে ভয় হচ্ছে তাতেই পাশের ঘরে সবাই ওদের অস্তিত্ব টের পেয়ে যাবে। ফেলুদা ইতিমধ্যে দরজার আরো কাছে এগিয়ে গেছে। ওখানে যেন কেরোসিন তেলের গন্ধ আসছে।
Thomas Godwin, are you with us? Are you with us? Thomas Godwin, Thomas Godwin, are you with us? Are you with us?
Yes, I have come. I'm here.
তুমি কি সুখে আছো, শান্তিতে আছো?
No.
কি দুঃখ তোমার, তোমার কিসের দুঃখ?
I want my casket. I want my
একসঙ্গে কতগুলো অদ্ভুত ব্যাপার ঘটে গেল নিমিশে। পাশের ঘর থেকে ভয়াবহ চিৎকার, আতঙ্কের শেষ অবস্থায় যেটা হয়। অ্যারাকিসের দারোয়ান ওদের তিনজনকে একসাথে ছুটে বেরোতে দেখে আরো হতভম্ব হয়ে কিছুই করলো না। এক মিনিটের মধ্যে তিনজন রিপন লেন পেরিয়ে রয়্যাল স্ট্রিটে রাখা ওদের গাড়িটার দিকে এগোতে লাগলো। লালমোহনবাবু ফেলুদার তারিফ করে বললেন,
দেখালে সুপারহিট।
লালমোহন বাবুর তারিফের কারণ আর কিছুই না। ফেলুদার হাতে এসে গেছে সাদা প্যালেট দেওয়া টমাস গডউইনের আইভরি কাসকেট। পরদিন সকালে ফেলুদা নিজেই তোকশাকে ডেকে পাঠিয়েছে। কাল রাত্রে লালমোহন বাবু ওদের নামিয়ে দিয়ে যাবার পর আধ ঘন্টার মধ্যে স্নান খাওয়া সেরে ফেলুদা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। এখন ফেলুদা তার ঘরের খাটের উপর, তার সামনে টমাস গডউইনের বাক্স, একটার ভেতরে জিনিস খাটের উপর ছড়ানো, দুটো তামাক খাবার সাদা পাইপ, এমন পাইপ চোখে কখনো চোখেও দেখেনি, একটা রূপোর নসির কৌটো, একটা সোনার চশমা আর চারটে লাল চামড়ায় বাঁধানো খাতা। তার প্রত্যেকটার মলাতে সোনার জ্যামিতি লিখে দিল। ফেলুদা একটা খাতা চোখের দিকে এগিয়ে দিয়ে বলল,
খুব সাবধানে প্রথম পাতাটা উল্টে দেখ।
এই কি? এই যে শার্লেট গডউইনের খাতা,
1858 থেকে 62 পর্যন্ত, যেমন মুক্তোর মতো লেখা তেমনই স্বচ্ছন্দ ভাষা। কাল সারা রাত ধরে পড়ে শেষ করেছি। কি যে অমূল্য ধন রিপন লেনের ওই অন্ধকূপের মধ্যে এতকাল পড়েছিল তা ভাবা যায় না। এরাকেই সে খাতা খুলেছিল।
কি করে জানলে?
শুধু তাই নয়, এই ফিতেটা দেখ, কয়েক জায়গায় খুলে গেছে, যেটা দিয়ে ডায়েরিগুলো বাঁধা ছিল, 100 বছরের উপর গেরো বাঁধা অবস্থায় থাকার জন্য। কিন্তু এই ক্ষয়ে যাওয়া জায়গা ছাড়াও দেখ, দুটো জায়গায় ফিতে কেমন পাকিয়ে গেছে। এটা হচ্ছে টাটকা নতুন গেরোর জন্য, যে খুলেছে সে হিসেব করে ঠিক একই জায়গায় গেরো বাঁধেনি, তাহলে মুশকিল হয়ে যাবে।
তোমার আঙুলে দাগ কেন?
এটা আরেকটা ক্লু, এটা বোঝানোর সময় পরে আসবে। দাগটা লেগেছে ওই নস্যের কৌটো থেকে।
কি জানলে ওই ডায়েরি পড়ে?
টম গডউইনের শেষ বয়সের কথা। একটা পয়সা হাতে নেই, খিটখিটে মেজাজ, এক ছেলে মরে গেছে, অন্য ছেলে ডেভিডের ওপর কোনো ভরসা নেই, কোনো টানও নেই, কাউকে ট্রাস্ট করে না, এমনকি নিজের মেয়ে শার্লট কেউ না। কিন্তু শার্লট তবু তার পরিচর্যা করে, তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। জুয়ায় সর্বস্ব গেছে থমাসের। শার্লট নিজে সেলাইয়ের কাজ করে আর কার্পেট বুনে কলকাতার নিউশহরের কাছে বিক্রি করে সংসার চালাচ্ছে। গডউইন লখনউয়ের নবাবের কাছে দামি জিনিস যা ছিল সব বিক্রি করে দিয়েছে, কেবল তিনটি জিনিস ছাড়া, এই কার্পেট, এই নস্যের কৌটো যেটা সে আগে শার্লটকে দিয়েছিল, আর তৃতীয় হল সাদাতের কাছ থেকে পাওয়া তার প্রথম বকশিশ।
সেটাও শার্লটকে দিয়ে গিয়েছিল?
না, সেটা সে কাউকে দেয়নি। মারা যাবার আগে সে মেয়েকে বলে গিয়েছিল সেটা যেন তার কফিনের মধ্যে পুড়ে তার মৃতদেহের সঙ্গে কবর দেয়া হয়। শার্লেট তার বাপের ইচ্ছা পূরণ করে মনে শান্তি পেয়েছিল।
সেটা কি জিনিস?
শার্লেটের ভাষায় ফাদার্স প্রেশাস পেরিগল রিপিটার।
সেটা আবার কি?
এখানে ফেলুমিত্তিরও ফেল মেরে গেছে রে তোপসে। ডিকশনারি বলছে রিপিটার বন্দুক বা পিস্তল হতে পারে, আবার ঘড়িও হতে পারে, পেরিগল হয়তো বা কোম্পানির নাম, শিশু জ্যাঠা অবশ্যই নাম। বেঘুম থেকে ওঠার আগে তার বাড়িকে ঢুঁ মেরে এসেছে, এখন দেখি ঘড়ির দোকানে খোঁজ নিয়ে জানা যায় না।
লালমোহনবাবু আসার আগে অবধি ফেলুদা শার্লটের ডায়েরি থেকে অনেক ঘটনা তোপসেকে বলল। শার্লটের এক ভাইজি না বোনঝির কথা নাকি আছে ডায়েরিতে। শার্লট তাকে উল্লেখ করেছেন মার্জিয়ার ক্লেভার নিউজ বলে। সে নাকি কোনো কারণে তার ঠাকুরদাকে অসন্তুষ্ট করেছিল, কিন্তু মারা যাবার আগে টম গডউইন তাকে ক্ষমা করে আশীর্বাদ দিয়ে যান। শার্লটের দুই ভাই ডেভিড ও জনের কথাও আছে ডায়েরিতে। ডেভিডের সমাধি ওরা সার্কুলার রোডের গোরস্থানে দেখেছে। জন নাকি বিলিতে গিয়ে আত্মহত্যা করে, কেন সেটা শার্লট জানতে পারেনি। লালমোহনবাবু এসে পড়াতে ওদের উঠতে হলো। গন্তব্য ফেলুদার পরিচিত বিকাশবাবুর ঘড়ির দোকান বা নিলামের দোকানও বলা যায়, নাম পার্ক অকশন হাউস। রিপিটারের কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, এটা বোধ হয় এক ধরনের অ্যালার্ম ঘড়ি।
তবে পেরিগালের অর্থ তিনি বুঝতে পারলেন না। তবে একজনের সন্ধান দিলেন বিকাশবাবু, মিস্টার চৌধুরী, মহাদেব চৌধুরী। তার বাড়িতে নাকি 250 রকম ঘড়ি আছে। ঘড়ি পাগলা লোক, বাঙালি হলেও পশ্চিম টশ্চিমের মানুষ। তিনি প্রায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন যে পুরনো ঘড়ি বিক্রি করতে চাইলে তার সাথে যোগাযোগ করে। লোকটি এক কথায় পুরো দস্ত ধনকুবের, ক্লথ মিল্ক, সিনেমা হাউস, রেসের ঘোড়া, ইম্পোর্ট এক্সপোর্ট আর কি চাই। মহাদেব চৌধুরীর ঠিকানা নিয়ে ওরা পার্ক অপশন থেকে বেরিয়ে পড়ল। ফেলদার কথা মতো ওকে ন্যাশনাল লাইব্রেরির এক্সপার্টের বিল্ডিং রুমে নামিয়ে দিয়ে তপসিল লালমোহন বাবুকে আদেশ দেওয়া হলো, তারা যেন আর একটি বার পার্কের গোলসেন থেকে ঘুরে এসে ফেলুদাকে রিপোর্ট করে যে বিশেষ কিছু চোখে পড়ার মতো আছে কিনা। লালমোহন বাবু এই দিন দুপুরও ভয়ে কাঁপতে লাগলো। তাকে নিয়ে ওরা যতই ঠাট্টা করুক না কেন, আর ফেলুদা কুসংস্কারের কথা যাই বলুক না কেন, এই গোরস্থানের ভেতরে ঢুকলে সাহসের খানিকটা কম পড়ে যায় কি।
ম্যাডাম সাহেব আর তোমার নামের তো বাবা উচ্চারণও জানি না। দোহাই বাবা, তোমরা ধুলো 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 হয়ে থাকো, সব ধুলো ধুলো সব ধুলো ধুলো ধুলো।
লালমোহন বাবু যেন মনে সাহস আনার জন্যই যান্ত্রিক মানুষের মতো কথা বলতে বলতে বটমূলের সমাধির দিকে এগিয়ে গেল। তারপরই কি যেন বলতে চেয়ে তিনি দাঁত কপটে লেগে কাটা গাছের মতো সটান পড়ে গেলেন মাটির ঢিবির উপর। তার পা যেখানে পড়েছে তার পর থেকেই শুরু হয়েছে একটা গর্ত, সেটা প্রায় এক মানুষ সমান গভীর। আর সেই গর্তের মধ্যে উঁকি মারছে একটা মরার খুলি। লালমোহন বাবুর মতো অজ্ঞান হয়ে যাওয়া সম্ভব নয় তপসের পক্ষে, কিন্তু তারও হাত পা কাঁপছে, কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। কিন্তু বেশ ভালো মতো বুঝতে পারছে যে ওরা একটা আশ্চর্য রকম প্যাঁচালো রহস্যের জালে জড়িয়ে পড়েছে। এই গোলকধাঁধার কাছে লখনৌর ভুলভুলাইয়াও হার মেনে যায়। কর্মটা খুললো কি, টমাস গডউইনের সেই পেরিগাল রিপিটার কি তবে চোর এভাবে কবর খুঁড়ে চুরি করে নিয়ে গেল? কে এই চোর, কিভাবে জানলো সেই ঘুড়ির কথা? চোর কি তবে মার্কাস গডউইনের প্রতিবেশী অ্যারাকিস, যে শার্লটের ডায়েরিগুলো খুলেছিল, নাকি অন্য কেউ? নরেন বিশ্বাস কি কোনো কারণে মিথ্যে বলেছেন, কিছু লুকোচ্ছেন, কিন্তু কি সেটা? প্রথম দিন গোরস্থানে কে গোলফেক খাচ্ছিল, আর ওদের কেই বা ফলো করছে প্রতিনিয়ত, সে কি এখন এখানে আছে? অসংখ্য প্রশ্ন চারিদিকে গিজগিজ করছে, আর এতগুলো রহস্যে আরো কত অসংখ্য রাস্তা, কোন দিকে কোন রাস্তায় যেতে হবে জানে না তপসি। সব ভরসা ফেলুদার উপর, অথচ ফেলুদা নিজেই কি ভুলভুলাইয়া থেকে বেরোনোর পথ জানে? জানতে হলে শুনতে থাকুন কুয়াশা।
Thank you.
ছিল।
আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছে আমি শারমিন, আর আজকে শুনছিলাম আমরা সত্যজিৎ রায়ের লেখা গোরস্থানে সাবধান। আর নিশ্চয়ই সবাই ভাবছেন যে এটা কোথায় শেষ হয়ে গেল, কি হলো, কিছুতে বুঝলাম না। যেটা শেষে বলেছিলাম যে এই ভুল ভুলাইয়া থেকে বেরোনোর পথ জানতে হলে রহস্যের শেষ কি, রহস্যের জট খুলতে হলে থাকতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ আরো 7 দিন অপেক্ষা থাকতে হবে। অর্থাৎ কুয়াশার আগামী পর্বে এর বাকি অংশ শুনবো, অর্থাৎ প্রথম পর্ব আর কি শুনলাম গোরস্থানে সাবধানে, দ্বিতীয় পর্ব শুনবো আমরা আগামী সপ্তাহে। আর এটাকে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল বন্ধ কানেকশন অন করলে পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। আর তাই বোনাস পেতে এখন রিচার্জ করুন 19 টাকা, আর অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbaze। আমার সাথে প্রচুর বন্ধু আছে আজকে, আর হ্যাঁ এই মুহূর্তে আছে গ্যান্ডারিয়া থেকে মবিন, লিখেছে শামিন আপু আজকে স্টোরিটা জাস্ট অসম, অ্যান্ড এই অসম স্টোরির জন্য থ্যাংকস কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ। তামান্না লিখেছে জুবিলি রোড থেকে, আপনি আজকে স্টোরি এক কথায় অসম, আর এরপরে ভূতের গল্প শুনতে চাই, ভূতের গল্প তো গত সপ্তাহে হয়ে গেছে, আগামী সপ্তাহে আমরা ফেলুদার বাকি অংশটা শুনবো, তারপরে চলে যাবো আমরা আবার ভয়ের, বা আমি বলবো না এখন যে কোন কোন কাহিনী আমরা শুনবো। আর লিখেছো যে আগের এপিসোড গুলো ডাউনলোড করে শুনেছি, আচ্ছা থ্যাংক ইউ। মুফরাত চিটাগাং থেকে লিখেছো, আমার ক্লোজেস্ট ফ্রেন্ড হচ্ছে ইনজামাম ঈশান, কুয়াশা শুনছে, আর সেকেন্ড পর্ব অনেক ভালো হয়েছে শামিন আপু, গত সপ্তাহে তা গত সপ্তাহে কিন্তু দুটো পরপর আমরা দুটো সপ্তাহে দুটো এপিসোড করেছিলাম। মোহাম্মদ ইউসুফ লিখেছে কেরানীগঞ্জ থেকে, কেরানীগঞ্জ চুনকুটিয়া থেকে, আপু আপনি কেমন আছো, অনেক দিন পরে কুয়াশা শুনছি, আর আমার সঙ্গে আমার বন্ধু রিফাত ও রাব্বিও শুনছে, অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকেই। তন্ময় কুমিল্লা থেকে লিখেছে আজকে কুয়াশা খুবই ভালো লেগেছে, অ্যান্ড এটি আমার প্রথম SMS, প্লিজ SMSটা পড়বেন আপু, আচ্ছা আপনার ভয়েস খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ তোমাকে। লিটন মাহমুদ লিখেছে পটুয়াখালী থেকে, আয় শামিন আপু আমি তোমার প্রোগ্রাম শুনি আমার কাছে ভালো লাগে, আপু আমি পাপিয়া ফ্রম ঢাকা 2 সপ্তাহ পর শুনছি, চরম লাগছে, থ্যাংকস কুয়াশা টিম এবং তোমাকে এই স্টোরির জন্য। আশিক লিখেছে কুয়াশার প্রেমে পাগল আমি, শামিন আপু আমার গার্লফ্রেন্ড রূপাও কুয়াশা শুনছে, অনেক ধন্যবাদ রূপা এবং তোমাকে। আর এটাকে কালীগঞ্জ থেকে ইউসুফ, একবার লিখেছেন মুন্সীগঞ্জ থেকে, আমি যতদূর জানি মুন্সীগঞ্জে চুনকুটিয়া, আবার লিখেছেন কালীগঞ্জের থেকে চুনকুটিয়া, আমি ঠিক বুঝলাম না, ঠিক মতন লিখে পাঠান তাহলে আবার পড়ে দিচ্ছি। শামিন আপু আমি ফারজানা বলছি, আমি প্রতিদিন কুয়াশা শুনি, কুয়াশা আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। ঢাকা থেকে লিখে আপু আমি অনন্যা, আজকে ফেলুদা শুনতে খুব ভালো লাগছে, শেষ পর্যন্ত কি হবে অপেক্ষা করছি আপু, আমার ফ্রেন্ড সাবিনা আমাকে শুনছে, তোমাদের দুজনকে ধন্যবাদ, শেষ পর্যন্ত কি হবে সেটা অপেক্ষা করতে হবে তোমাকে আরো 7 দিন, অর্থাৎ আগামী সোমবার শেষ পর্যন্ত কি হবে সেটা জানা যাবে। সুখ পাখি লিখেছে কুয়াশা বেস্ট, ওকে থ্যাংক ইউ। ফারুক সরকার লিখেছে হাই শামিন আপু কেমন আছো তুমি, ভালো আছি আপু আমি ইমো, এটা আমার ফার্স্ট মেসেজ, আমার গার্লফ্রেন্ড কুয়াশা নিয়মিত শুনে আজ আমাদের মধ্যে অনেক রাগারাগি হয়েছে, ওকে। আর এটা হচ্ছে জিয়ন উত্তরা থেকে লিখেছে আপু ইউ আর সো সুইট অ্যান্ড ফেলুদা স্টোরিটা অসম অসম অ্যান্ড অসম। ঝিনুক লিখেছে হাই আপি হাউ আর ইউ আই লাভ কুয়াশা, হ্যালো আপু আমার নাম তুষি, আমি সাভার থেকে বলছি, আজকের গল্পটা শুনে অল্প অল্প ভয় লেগেছে, আমি ক্লাস 8 পড়ি, সামনে আমার JSC পরীক্ষা দেবো, দোয়া করো, নিশ্চয়ই দোয়া করি, খুব ভালো মতো লেখাপড়া করো আর খুব ভালো হোক তোমার পরীক্ষা। কালুরঘাট থেকে মনসুর লিখেন শামিন আপু কেমন আছেন, আমি ভালো আছি মনসুর, ক্লান্ত বিকেল গোরস্থানে সাবধান আমার বহু পড়া, ফেলুদার প্রতিটা গল্প সেরকম এক্স্যাক্টলি। শামিন আপু কেমন আছো? আজ অনেকদিন পর শুনছি, কুয়াশা জানি অনেক ভালো হবে। ভালো থাকো শামিন আপু, গুড নাইট। শামিন আপি তোমার কোনো তুলনা হয় না, আমি ব্যোমকেশ ফেলুদা অনেক ব্যোমকেশ ফেলুদার অনেক বড় ভক্ত। এরকম একটা স্টোরি শোনানোর জন্য তোমাকে থ্যাংকস রিয়াদ মতিঝিল থেকে। আমিও ঠিক তোমার মতন ভক্ত। একজন কে যেন লিখেছিল বেশ আগে, আমি কুয়াশা চলাকালীন সময় পড়েছিলাম, এরপরে ব্যোমকেশ করো, মিসির আলী করো। ব্যোমকেশ কিন্তু করেছে একবার না, কুয়াশা বেশ তিনবার, মনে হয় তিন চারবার করেছি, এবং লাস্ট যেটা করলাম সেটা পথের কাটা, অসাধারণ ছিল সেটা। তুমি বোধহয় মিস করে গেছো, তুমি চাইলে শুনতে পারো। তোমাকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে, সেখানে লগ ইন করে সংগ্রহশালা লেখা আছে, সেখানে ঢুকে তুমি সবগুলো এপিসোড পেয়ে যাবে। ইউটিউবে সার্চ দিলেও পেতে পারো, টরেন্ট বলে একটা সাইট আছে, সেখান থেকে তুমি ডাউনলোড করে শুনতে পারো। আচ্ছা শাহিন লেগেছে আপু, আমি আপনার অনেক পুরনো শ্রোতা, আপনার সব অনুষ্ঠান আমার অনেক অনেক ভালো লাগে। আপনি গত শুক্রবার ছিলেন না, তাই আপনাকে খুব মিস করেছিলাম হাওয়া বদলে। আমি এই একটু ব্যস্ত আছি, কারণ আমার আরেকটা শো একই দিনে পড়ে গেছে, তারা রামপাম শুক্রবার রাতে, তো একদিনে দুটো করা যাচ্ছে না। তবে চেষ্টা করছি অবশ্যই খুব শীঘ্রই আবার হাওয়া বদলে ফিরে আসতে, ডোন্ট ওয়ারি। এই যে পেয়েছি রিয়াদ, না রিয়াদ না, এটা লিখেছে তো ব্যোমকেশ আর মিসির আলীকে আমি কথা লিখতে পারছি না। মিসির আলীর একটা সম্প্রচার করার ব্যাপার আছে, কপিরাইটের ব্যাপার আছে, অনেক ঝামেলা আছে, যেটা কিনা এই ফেলুদার ক্ষেত্রে বা ব্যোমকেশের ক্ষেত্রে হয়নি। দেখা যাক, আমার চেষ্টা আছে এবং থাকবে। এটাকে মিম লিখেছে, কেমন আছেন? আমি ও না মিম না ম্যাম, আমি সরি মিম, তুমি লিখেছো যেভাবে, মিম ছাড়া পড়ার কোনো অন্য কিছু পড়ার আমার উপায় ছিল না। এনিওয়েজ, আর লিখেছে আমি নুরুল আলম চিটাগং থেকে, আমাদের ছাদের উপর কুয়াশা শুনছি, অনেক ভয় লাগছে। আপু আমি লিখন, তোমার ভয়েস খুব মিষ্টি। ফেসবুক আইডিটা বলবে? ফেসবুক আইডি আমার ফ্যান পেজ আছে একটা, যেটার ফ্যানের সংখ্যা হচ্ছে 3,11,000 কি 12,000, একটাই আমার ফ্যান পেজ, একটাই আইডি। এবং সবাইকে বলছি, কুয়াশার কিন্তু কোনো আলাদা বা প্রেম রোগের কোনো আলাদা পেজ নেই, ঠিক আছে? আমার শুধু আজিজ শামীর নামে একটাই আছে, এবং আর যেটা মাঝে মধ্যে কিছু ছবি টবি দেওয়ার খুবই কম, যদিও আমি দিই, সেটা হচ্ছে ABC ফ্যান পেজে। এটা ছাড়া আমার আর কোথাও কোনো অস্তিত্ব নেই, যেগুলো আছে সেগুলো সব ফেক আইডি। আমার নাম মেহের, মেহের জাবিন সেতু। হাই শারমিন আপু কেমন আছো? আমার বোনের নামও শারমিন, কুয়াশা আমার খুব ভালো লাগে, আই লাভ কুয়াশা টিম। আচ্ছা সৌরভ লিখেছে কাউখালি থেকে, থ্যাংকস আপি ফর ইউর সুপার শো কুয়াশা অ্যান্ড প্রেম রোগ, ইউ আর মাই মোস্ট ফেভারিট আজি, আই লাভ ইউ আপি, থ্যাংক ইউ সো মাচ সৌরভ। আজকে স্টোরিটা অসম হয় অ্যান্ড মজা দুটোই পেয়েছি, থ্যাংকস আপি অ্যান্ড কুয়াশা টিম। তা নিশা লিখেছে চিটাগং থেকে, নিশা লিখেছে ধূপখোলা থেকে, ভালো বুঝতে কষ্ট হচ্ছে, আমার ফ্রেন্ড কে শুনছে। নিশা তুমি বোধহয় ফেলুদা পড়োনি, ফেলুদা কিন্তু প্রচুর ভক্ত আছে, এবং তাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমি ফেলুদা করেছি। বহুবার বহুবার তারা অনেকবার আমার ফ্যান পেজে বা কুয়াশা চলাকালীন সময় অন্য আয়োজনে যখন আমি করি, তখনও কিন্তু বহুজনে লিখে পাঠিয়েছে যে আপনি ফেলুদা কবে করবেন। তাদের জন্যই করা, তোমাদের জন্য করা, তোমার হয়তো পড়া ছিল না, তাই হয়তো একটু অসুবিধা হয়েছে, আগামী পর্বটা শুনলে বুঝতে পারবে, এবং আমি বলবো তোমাকে, রিকোয়েস্ট করবো ফেলুদা অবশ্যই পড়বে তুমি। রংপুর বয় লিখেছে, আজ অন্য রকম লাগলো কুয়াশা, ধন্যবাদ স্বামীর আপু, থ্যাংক ইউ সো মাচ রংপুর বয়। এটাকে আবু কালাম বঙ্গবাজার থেকে লিখেছে, আপু হাই আপু হাউ ইউ, ফাইন। মাসুক লিখেছে, আজকে একটু কম ভয় লাগছে, আজকে তো রহস্যের কাহিনী, তারপরেও আমার কিন্তু খুব, আমার সত্যি মনে হচ্ছিলাম চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেই গোরস্থান। মহিম লিখে, থ্যাংকস আপু এরকম সুন্দর একটা গল্পের জন্য, আপু আজকে স্টোরিটা অসম, ভয় অ্যান্ড মজা দুটোই পেয়েছি। মুক্তার লিখেছে মিরপুর গাবতলি বাগবাড়ি থেকে, আই লাভ কুয়াশা, প্রতি সপ্তাহের মতো আজকেও শুনছি, আজকের গল্পটা অনেক অনেক ভালো লেগেছে। আপু আমি কুমিল্লা পূর্ব, এটা কি পূর্বহরা, এর জায়গাটার নামটা বুঝতে পারলাম না, আচ্ছা যে কুমিল্লা থেকে লিখেছেন বলছি, শ্যামিন আপু আজকের কুয়াশাটা অনেক অদ্ভুত লেগেছে, এটা আমার ফার্স্ট SMS, পড়বেন কিন্তু, কিন্তু আপনার নামটা লেখেননি কিন্তু আপনি। ওয়াইজ হোসেন ফুয়ার লিখেছে, আর শ্যামিন আপু হাউ ইউ, আমি তোমার নতুন ফ্রেন্ড, ওকে ওয়েলকাম নতুন ফ্রেন্ড। আজকে ফেলুদা স্ট্রেইট ইন্টারেস্টিং লিখেছে মাহি। রিফা চিটাগং থেকে, রাউজান থেকে লিখেছে, আপু আজকের কাহিনীটা অনেক আনকমন লেগেছে, আজ কিন্তু বাসায় কেউ নেই। মোহাম্মদ সামাদ লিখেছেন চিটাগং থেকে, হ্যালো শামিন আপু, আজকের কুয়াশা ভেরি ইন্টারেস্টিং, আমার বন্ধু ও কুয়াশা শুনছে, অনেক ধন্যবাদ আপনার বন্ধুকে। মামুন লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপনি আমার ওল্ড ফ্রেন্ড কুয়াশা শুরুর থেকে, আপনার আমি ওল্ড ফ্রেন্ড কুয়াশা শুরুর থেকে শুনছি, অনেক ধন্যবাদ আপনাকে। নিপাল লিখেছে চিটাগং থেকে, আজকে কুয়াশা অনেক ভালো লাগলো আপু, আশা করি আরো ভালো ভালো স্টোরি শোনাবে, থ্যাংকস আপু অ্যান্ড থ্যাংকস কুয়াশা টিম। আমি সবুজ কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রাম চিলবাড়ি থেকে শুনছি, শ্যামিল আপু আজকে কুয়াশাটাকে একটু কম ভয় পেয়েছি। ওকে, বিশ্বজিৎ লিখেছে আমি প্রথম পর্ব থেকে কুয়াশা শুনি, অনেক ধন্যবাদ। আর পটুয়াখালী থেকে, না পটুয়াখালী থেকে রাইট, লিটন মাহমুদ লিখেছে শ্যামিল আপু আমি তোমার প্রোগ্রাম শুনি, আমার কাছে খুব ভালো লাগে। আমি হলাম আপনার নতুন বন্ধু, আমার নাম ফারুক, চিটাগং রাউজান থেকে বলছি। কেমন আছেন? আজ অনেক ভালো লেগেছে কুয়াশার গল্প শুনতে, থ্যাংক ইউ গল্পটার জন্য। সাগর বয় লিটন মাহমুদ, হাই শামিনা।